রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ আর সিদ্দিক। এই সিরিজে আলোচিত হবে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ খলিফাতে রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবন, সময় এবং কর্ম নিয়ে।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا الحمد لله مشهور كتير جاتي أبو بكر الصديق رضي الله عنه جيبوني على جنر أريك نتون بربو شبتم بربو এবং আমাদের আজকের আলোচনার মূল অংশ হচ্ছে বেশ কিছু বিষয়। প্রথম অংশে আমরা আলোচনা করার চেষ্টা করব যখন সাধারণ মুসলিমদের কাছ থেকে প্রকাশ্যে বাইয়াত গ্রহণ করেন, বাইয়াতুল আম্মা, সেই প্রসঙ্গে এবং সেখানে খলিফা হিসেবে তিনি প্রথম যে খুতবা দিয়েছিলেন তার সেই মহামূল্যবান খুতবার বিভিন্ন শিক্ষণীয় বিষয়, সেগুলোকে বিশ্লেষণ করা এবং আলোচনার শেষ দিকে আমরা উল্লেখ করার চেষ্টা করব খলিফা হিসেবে নিযুক্ত হওয়ার পর আবু বকর সিদ্দিকের জীবনযাত্রা, জীবনযাপন, লাইফস্টাইল কেমন ছিল এবং সংশ্লিষ্ট আরও বেশ কিছু বিষয়। গত পর্বে আমরা উল্লেখ করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেদিন মৃত্যুবরণ করেন সোমবার, সেই দিনেই সাহাবা একরাম একত্রিত হয়ে সাকিফায় বনু সাদ সেখানে আবু বকর সিদ্দিককে খলিফা মনোনীত করেন এবং বায়াত প্রদান করেন। পরবর্তী দিন মঙ্গলবার মসজিদে নববীতে সাধারণ মুসলিমদের কাছ থেকে বায়াতের আয়োজন করা হয়। মঙ্গলবার মসজিদে নববীতে সাধারণ বায়াতের আয়োজন করা হলো এবং মসজিদের ভেতরে বাইরে হাজারো মুসলিম তারা উপস্থিত ছিলেন, আনসার এবং মুহাজিরগণ তারা উপস্থিত ছিলেন। এই সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকরকে অনুরোধ করলেন মিম্বরের উপরে বসার জন্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দ্বিতীয় দিন আবু বকর সিদ্দিক তিনি মিম্বরের উপরে বসলেন। আবু বকর কিছু বলার আগে ওমর তিনি উঠে দাঁড়ালেন এবং শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পেশ করার পরে তিনি খুতবা দিলেন। তিনি বললেন, আমি আশা করেছিলাম, ওমর বলছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পরেও জীবিত থাকবেন এবং তিনি আমাদের সমস্ত দায়িত্ব এগুলো ব্যবস্থাপনা করে যাবেন, আঞ্জাম দেবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে তিনি আর আমাদের মাঝে নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের সামনে এমন একটি নূর রেখে গেছেন যার মাধ্যমে তোমরা সঠিক পথের নির্দেশনা পাবে, যে পথের নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। এবং তিনি বলছেন, ওয়া ইন্না আবা বকরিন সাহিবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সানি আসনাইনি, নিঃসন্দেহে আবু বকর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সাথী সাহেব এবং তিনি হচ্ছেন দুইজনের দ্বিতীয় ব্যক্তি। সেই সাউর পর্বতের গুহায় দুইজনের দ্বিতীয় ব্যক্তি ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং তিনি তোমাদের সব রকমের দায়িত্ব পালনের জন্য, সব রকমের দায়িত্ব গ্রহণের জন্য সমস্ত মুসলিমদের মধ্যে উত্তম। সুতরাং তোমরা উঠে দাঁড়াও এবং তার হাতে বায়াত গ্রহণ করো। ওমর রাদিয়াল্লাহু আনহু তার কথা শেষ হওয়ার পর সাধারণ মুসলিমরা একের পর এক এসে আবু বকরের হাতে বায়াত প্রদান করছিলেন। সুতরাং আরও একবার আমরা দেখতে পাচ্ছি এই উম্মতের মধ্যে যিনি অনেকগুলো বড় বড় কাজের, বিশেষ কাজের, ভালো কাজের উদ্যোগ গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি সাকিফায় বনু সাদ সেখানে আবু বকরের হাতে প্রথম বায়াত প্রদান করেছিলেন এবং এখানেও মসজিদে নববীতে সাধারণ মুসলিমদের কাছ থেকে যখন প্রকাশ্যে বায়াত গ্রহণ করা হবে তার যিনি সূচনা ঘটালেন তিনি হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সাধারণ মুসলিমরা একের পর এক তারা আবু বকর সিদ্দিকের হাতে বায়াত প্রদান করছিলেন। এই প্রসঙ্গে আরেকটি বর্ণনা আমরা উল্লেখ করতে চাচ্ছি, সেই বর্ণনাটি এসেছে হাকিম আল মুস্তাদরাক সেখানে এবং ইমাম বাইহাকি তিনি বর্ণনাটিকে উল্লেখ করেছেন। এবং এই হাদিসটি সম্পর্কে আমরা দেখতে পাই আল হাকিম তিনি বলেছেন, হাদিসটি যদিও ইমাম বুখারি এবং মুসলিম রহমাউল্লাহ তাদের সাহি গ্রন্থে উল্লেখ করেননি কিন্তু তাদের যে শর্ত সেই শর্তে উত্তীর্ণ একটি সাহি হাদিস। আবু সাঈদ আল খুদরি তিনি বর্ণনা করে বলছেন, আবু বকর দ্বিতীয় দিনে মিম্বরের উপরে বসলেন, মিম্বরের উপরে প্রবেশন করলেন এবং উপস্থিত জনতার দিকে তাকালেন। এই সময় তিনি আলীকে দেখতে পেলেন না, তখন তিনি কয়েকজন আনসারকে পাঠিয়ে দিলেন তাকে নিয়ে আসার জন্য। আলী আসার পর আবু বকর তাকে জিজ্ঞাসা করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই এবং জামাতা, আতুরিদু আন তাশুক্কা আসল মুসলিমিন, আপনি কি মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চাচ্ছেন? আলী জবাব দিয়ে বললেন, লা তাসরিবা ইয়া খলিফাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা, আমাকে ভর্ৎসনা করবেন না। এবং আলী এরপর আবু বকর সিদ্দিকের হাতে বায়াত প্রদান করেন। এবং এই বর্ণনাটি সম্পর্কে, এই হাদিসটি সম্পর্কে আরও উল্লেখযোগ্য বিষয় হচ্ছে উলামায়ে কেরামের মন্তব্য। ইবনে কাসির রহমাহুল্লাহ তার রচনা আল বিদায়া নিহায়া সেখানে এই হাদিসটিকে উল্লেখ করেছেন এবং এই হাদিস প্রসঙ্গে একটি ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলছেন যে আবু বকরের হাতে আলীর বায়াত প্রসঙ্গে এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম মুসলিম রহমাউল্লাহ তার যিনি ওস্তাদ, ইমাম মুসলিমের যিনি ওস্তাদ ছিলেন যার কাছ থেকে তিনি হাদিস শিখেছেন, ইবনে খুজাইমা রহমাউল্লাহ তার কাছে এই হাদিস প্রসঙ্গে জানতে চেয়েছিলেন। ইবনে খুজাইমা ইমাম মুসলিমকে এই হাদিসটি লিখিয়ে দেন এবং তাকে এই হাদিস সম্পর্কে শিক্ষা প্রদান করেন, এই হাদিসটি তাকে শিখিয়ে দেন। ইমাম মুসলিম যখন তিনি হাদিসের এই সনদ দেখলেন, তিনি ইবনে খুজাইমাকে বললেন যে এই হাদিস তো অত্যন্ত মূল্যবান, এটি একটি মহামূল্যবান উটের মতো। ইবনে খুজাইমা তিনি বললেন এটি শুধুমাত্র একটি উটের মতো মূল্যবান নয়, বরং এটি একটি স্তূপকৃত ধনভাণ্ডারের মতো মূল্যবান, অত্যন্ত দামি। ইবনে কাসির রহিমাহুল্লাহ তিনি এর উপরে মন্তব্য করে বলেছেন এই হাদিসটি এটি সহি সনদের মাহফুজ হাদিস এবং এর মধ্যে অনেক উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এই হাদিস থেকে স্পষ্ট জানা যাচ্ছে আলী তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের প্রথম কিংবা দ্বিতীয় দিনেই আবু বকর সিদ্দিকের হাতে বায়াত প্রদান করেছেন এবং এটাই সত্য। তাবারির বর্ণনা থেকে আমরা দেখতে পাই সেখানে উল্লেখ করা হয়েছে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তার ঘরের মধ্যে অবস্থান করেছিলেন, এরকম সময় একজন ব্যক্তি এসে তাকে সংবাদ প্রদান করলো যে আবু বকর বায়াতের জন্য বসে রয়েছেন, অপেক্ষা করছেন। এবং সংবাদ পাওয়া মাত্র আলী কাল বিলম্ব না করে তার গায়ে যে জামা ছিল, তার পরনে যে জামা ছিল, সেটা পরেই তিনি মসজিদের দিকে দ্রুত ছুটে যান। বিশেষ কোনো ইজার বা চাদর পরার জন্য তিনি অপেক্ষা করেননি। আলী চাচ্ছিলেন না যে বায়াত প্রদান করতে তার কোনো বিলম্ব হয়ে যায়, এই আশঙ্কায় তিনি অত্যন্ত তাড়াহুড়া করছিলেন এবং মসজিদে পৌঁছে সেখানে তিনি আবু বকরের হাতে বায়াত প্রদান করেন। পরবর্তীতে সেখানে তিনি বসে যান এবং এরপর একজন ব্যক্তি এসে তার ঘর থেকে চাদর নিয়ে আসে, সেটাকে তিনি তার গায়ের উপরে জড়িয়ে বসেন। কাজে এই বর্ণাগুলো থেকে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহু তিনি আবু বকরের হাতে শুরুতেই বায়াত প্রদান করেছেন। আরও একটি হাদিস বুখারিতে এসেছে যেখানে উল্লেখ করা হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা অনুসারে আবু বকর তার হাতে আলী ছয় মাস পর আবার বায়াত প্রদান করেছিলেন। কাজে সেটা হচ্ছে আবু বকরকে দেওয়া আলী রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় বায়াত। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি একবার নয় বরং দুইবার বায়াত প্রদান করেছেন এবং দ্বিতীয় বায়াতের প্রসঙ্গ, সেই সম্পর্কিত ঘটনা, এটা ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী পর্বে বিস্তারিতভাবে দেখার চেষ্টা করব। এখানে আমরা এতটুকু উল্লেখ করেই পরবর্তী বিষয়ের দিকে যেতে চাই যে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি নিঃসন্দেহে আবু বকরের হাতে বায়াত প্রদান করেছেন এবং এই প্রসঙ্গে সন্দেহের কোনো অবকাশ নেই। এবার আমরা যাচ্ছি বাইয়াত বা বাইয়া এই শব্দের আসলে অর্থ কী, এর মাধ্যমে কী বোঝানো হয়ে থাকে সেই সম্পর্কে কিছু বিষয় জেনে নেওয়া প্রসঙ্গে। বাইয়া এর আক্ষরিক অর্থ হচ্ছে, আভিধানিক অর্থ হচ্ছে কোনো একটি লেনদেন বা বেচা কেনা, ব্যবসায়িক লেনদেনের মতো কেনা বেচা। যদি আমি আপনার কাছে কোনো কিছু বিক্রি করি তাহলে সেই লেনদেনটা হচ্ছে বাইয়া। সুতরাং এই শব্দের একটি শাব্দিক অর্থ রয়েছে এবং আরেকটি হচ্ছে পারিভাষিক অর্থ। শাব্দিক অর্থে এটা একটি সাধারণ লেনদেন বা বেচাকেনাকে বুঝিয়ে থাকে, দুই পক্ষের মধ্যে একটা চুক্তির মতো। যদি আমি চাই কারো কাছে কোনো কিছু বিক্রি করতে তাহলে যিনি ক্রেতা তাকেও রাজি হতে হবে এই বিষয়টাকে কেনার জন্য। দুই পক্ষ যখন রাজি হয়ে যায় তখন সেখানে একটি চুক্তি হয়ে যায়, একটি লেনদেন সম্পন্ন হয়ে যায়। এবং বর্তমান সময়ে আমরা দেখি যে কোনো লেনদেন বা চুক্তি সম্পন্ন হয়ে যাওয়ার পর দুই পক্ষ একমত হয় এবং সেখানে তারা একে অন্যের সঙ্গে হাত মিলান। হাত মিলানোর মাধ্যমে একটি প্রতীকী বিষয় উপস্থাপিত হয় যে আমরা একত্রিত হয়ে গেলাম এই চুক্তির উপরে। মুসলিম কিংবা অমুসলিম সবার মধ্যেই এই ধরনের প্রথা প্রচলিত রয়েছে। পারিভাষিক অর্থে বাইয়াত শব্দের মূল অর্থ হচ্ছে যে নেতা এবং তার অনুসারীদের মধ্যে সম্পাদিত একটি চুক্তি, মূলত নেতার আনুগত্যের অঙ্গীকার। এবং এই ধরনের বাইয়াত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন আনসারদের কাছ থেকে, বাইয়াতুল আকাবায় নারী কিংবা পুরুষ সকলের কাছ থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্যের শপথ নিয়েছিলেন। বাইয়াতের সঙ্গে আল্লামা রাগিব ইস্পাহানি তিনি বলছেন শাসকের পূর্ণ আনুগত্য স্বীকার করা এবং আনুগত্যের প্রতিশ্রুতি দেওয়াকে বাইয়াত এবং মুবায়াত বলা হয়ে থাকে। আবদুল্লাহ ইবনে ওমর ইবনে সুলাইমান আদ-দুমাইজি তিনি বলছেন ইচ্ছায় অনিচ্ছায়, সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, সর্ব অবস্থায় স্রষ্টার নাফরমানি ছাড়া ইসলামী রাষ্ট্রপ্রধানের কথা শোনা এবং আনুগত্য করা এবং তার নির্দেশের বিরোধিতা না করা এবং তার সকল কার্যাবলীর ব্যাপারে আমিরের রায়কে চূড়ান্ত হিসেবে মেনে নেওয়া, এটাই হচ্ছে বাইয়াত। ইমাম ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি বলছেন বাইয়াত হচ্ছে আনুগত্যের ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া, যেন বাইয়াত দাতা তার আমিরের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেল তার নিজের ব্যাপারে এবং মুসলিমদের ব্যাপারে সে আমিরের নির্দেশকে মেনে চলবে, সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল, সর্ব অবস্থায় সে আমিরের নির্দেশ মেনে চলবে এবং তার বিরোধিতা করবে না। বাইয়াতের গুরুত্ব প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি বর্ণনা করে বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি শাসক বা ইমামের আনুগত্য থেকে হাত গুটিয়ে নিল, কিয়ামতের দিন সে আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যখন তার পক্ষে কোনো ওযর আপত্তি থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওমাম্মা তা ওয়ালাইসা ফি উনুকি বাইয়া মা তা মিতাতিন জাহিলিয়া, এবং যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যখন কিনা সে ইমামের আনুগত্যের বায়াত গ্রহণ করেনি, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। অর্থাৎ বাইয়াতের বাইরে মৃত্যুবরণ করা এটা হচ্ছে জাহিলিয়াতের মৃত্যু, ইসলাম পূর্ব যুগের অজ্ঞতার মৃত্যু। এবং এখানে যে শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন ফি উনুকিহি বাইয়া, অর্থাৎ তার গলায় বা ঘাড়ে বাইয়াত নেই, অর্থাৎ এমনভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে এটা একটা রজ্জুর মতো, রশির মতো, যাকে বলা হয়েছে ওয়ালাইসা ফি উনুকিহি বাইয়া, তার গলায় বা ঘাড়ে কোনো বাইয়াতের বন্ধন নেই। কাজে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সিরিয়াস একটি বিষয়। যখন কেউ এই আনুগত্যে শপথ করে বাইয়াতের মধ্যে দাখিল হয়ে যায়, এই অঙ্গীকারের মধ্যে তাকে সারা জীবন আবদ্ধ থাকতে হয়। কাজে সাহাবা ইকরাম তারা জানতেন, যখন তারা আবু বকরকে বাইয়াত প্রদান করছেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তারা বাইয়াত প্রদান করেছিলেন তার মতোই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন বিষয়ে হতে পারে, ছোট বাইয়াত এবং বড় বাইয়াত। সুনির্দিষ্ট কোনো বিষয়ে ছোট বাইয়াত গ্রহণ করা যেতে পারে, তবে মূল বাইয়াত বা প্রধান বাইয়াত যেটা, সেটা হচ্ছে খলিফার আনুগত্যের বাইয়াত, খিলাফার বাইয়াত। এবং এই ধরনের বাইয়াত সাহাবা ইকরাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন আকাবার দ্বিতীয় বাইয়াতে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদেরকে সমবেত করেছিলেন এবং তাদেরকে তিনি বলছিলেন, আমি চাই তোমরা আমাকে এই আনুগত্য প্রদান করো, এই বাইয়াত প্রদান করো, যে সেভাবে তোমরা আমাকে নিরাপত্তা দিবে, যেভাবে তোমরা তোমাদের নিজেদের পরিবার এবং সম্পত্তির নিরাপত্তা প্রদান করে থাকো। হিজরতের আগের বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসার সাহাবা ইকরামের কাছ থেকে এই ধরনের চুক্তি নিচ্ছিলেন, যে আমি যদি তোমাদের কাছে হিজরত করে চলে আসি তাহলে আমাকে সুরক্ষা প্রদান করতে হবে, নিরাপত্তা প্রদান করতে হবে এবং এর জন্য লড়াই করতে হবে। কাজী আনসারগণ জানতেন যে এই বিষয়ের উপরে চুক্তিবদ্ধ হয়ে যাওয়া এটা আসলে কত সিরিয়াস এবং কত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে কারণে বায়াত প্রদান করার আগে, চূড়ান্ত চুক্তিবদ্ধ হয়ে যাওয়ার আগে তাদের মধ্যে একাধিক ব্যক্তি উঠে দাঁড়িয়ে তাদেরকে এর গুরুত্ব সম্পর্কে সচেতন করে দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে তোমরা ভালো করে জেনে নাও তোমরা কিসের মধ্যে, কোন জিনিসের মধ্যে চুক্তিবদ্ধ হতে যাচ্ছ। এটা এমন কিছু বিষয়, এমন এক বিষয় যার কারণে শত্রু বাহিনী তোমাদের দিকে তাদের তরবারি এবং তীরগুলোকে তাক করবে। কাজেই তোমরা যদি মনে করে থাকো যে এই ঝুঁকি তোমরা গ্রহণ করতে পারবে না, তাহলে দেরি করার আগে এখনই সেটাকে প্রকাশ করে দাও। কারণ চুক্তিবদ্ধ হয়ে যাওয়ার পর আমরা বলতে পারবো না যে এখন আমরা সেটাকে পালন করতে পারছি না, এখন আমরা পিছু হটে যাব। শেষ পর্যন্ত তারা এই বিষয়ের উপরে চুক্তিবদ্ধ হয়ে গেলেন এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাইলেন যে চুক্তি অনুযায়ী আমরা এটা আপনাকে প্রদান করব, কিন্তু বিনিময়ে আমরা কি পাবো, আমাদের প্রাপ্য অংশ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেননি যে তোমরা এর বিনিময়ে কোনো অর্থ সম্পত্তি পাবে, রাজ্য পাবে, বেতন ভাতা পাবে বা কোনো সম্পত্তি পাবে। বরং তিনি একটিমাত্র শব্দই বলেছিলেন, তিনি বলেছেন লাকুমুল জান্নাহ, তোমাদের জন্য প্রাপ্য হচ্ছে জান্নাত। যদি এই বিষয়ের উপরে তোমরা চুক্তিবদ্ধ হয়ে যাও এবং এটাকে বাস্তবায়ন করতে পারো, তাহলে একটি পুরস্কারই তোমাদের জন্য যথেষ্ট, সেটা হচ্ছে জান্নাত। আমি তোমাদের জন্য জান্নাতের ওয়াদা প্রদান করছি। সাহাবা একরাম বললেন, রাবি হাল বাই, কতই না লাভজনক, কতই না উত্তম এই ব্যবসা, কতই না উত্তম এই চুক্তি, আমরা কখনোই আপনাকে পরিত্যাগ করবো না, জান্নাতের থেকে উত্তম আর কি হতে পারে। সুতরাং সেই ঘটনা, সেই হাদিসের বাইয়াত চুক্তিবদ্ধ হয়ে যাওয়া, সেখানে খিলাফার বাইয়াতকে বোঝানো হয়েছে, যেটা সাহাবা একরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করেছিলেন, এবং একই ধরনের বাইয়াত এটা আবু বকর সিদ্দিককেও তারা প্রদান করছেন। এই বাইয়াত যেটা খলিফাকে প্রদান করতে হয় সেটাই হচ্ছে মূল বাইয়াত বা প্রধান বাইয়াত বা বড় বাইয়াত। এটা একমাত্র খলিফার সঙ্গেই সংশ্লিষ্ট, এই বাইয়াত অন্য কোনো ব্যক্তিকে প্রদান করা যায় না। অন্যান্য বিষয়ে ছোট বাইয়াত যেগুলো, সেগুলো বিভিন্ন বিষয়ে গ্রহণ করা যেতে পারে এবং বিভিন্ন ব্যক্তি সেগুলো গ্রহণ করতে পারেন। উদাহরণস্বরূপ ইসলামের উপরে বাইয়াত প্রদান করা যায়, যে তারা ইসলাম গ্রহণ করবেন, ইসলামের বিষয়গুলো মেনে চলবেন। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, এবং হিজরতের উপরে বায়াত প্রদান করা যায়। যুদ্ধ বা জিহাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়েও বায়াত প্রদান করা যায়, যেমন ইয়ারমুকের যুদ্ধ, সেই সময়ে ইকরিমা বিন আবু জাহেল তিনি ঘোষণা দিয়েছিলেন মৃত্যু পর্যন্ত যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য। সেখানে সাহাবায়ে কেরাম তারা ঘোষণা দিয়েছেন, আমরা মৃত্যুর শপথ নিচ্ছি, এবং ইকরিমার কাছে তারা বায়াত প্রদান করেছিলেন। খলিফার অনুপস্থিতিতে এই ধরনের বায়াত গ্রহণযোগ্য, কিন্তু বড় বাইয়াত এটা শুধুমাত্র খলিফার সঙ্গেই সংশ্লিষ্ট, এটা অন্য কোনো ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট নয়। এবং সেই বাইয়াতের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, আমা মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাইয়া মাতা মিতাদিন জাহিলিয়া। কাজেই আমরা আশা করি এর মাধ্যমে এই বিষয়টি স্পষ্ট হয়েছে। বাইয়াত শেষ হওয়ার পর আবু বকর সিদ্দিক তিনি মেম্বারে দাঁড়ালেন এবং খলিফা হিসেবে তার প্রথম ভাষণ তিনি প্রদান করলেন। তিনি বলছেন, আম্মা বাদ, আইয়ুহান নাস, ফা ইন্নী ক্বাদ উল্লাইতু আলাইকুম ওয়া লাস্তু বিখাইরিকুম, فإن أحسنت فعينوني وإن أسأت فقوموني، الصدق أمانة والكذب خيانة، والضعيف فيكم قوي عندي حتى أرجع عليه حقه إن شاء الله، والقوي فيكم ضعيف عندي حتى أخذ الحق منه إن شاء الله، لا يدع قوم الجهاد في سبيل الله إلا ضربهم الله بالذل، ولا تشيع الفاحشات في قوم إلا عمهم الله بالبلاء، أتيعوني ما أتعت الله ورسوله فإذا عسيت الله ورسوله فلا تعاتلي عليكم قوموا إلى صلاتكم يرحمكم الله। আবু বকর সিদ্দিক তিনি খুতবায় যা বলেছিলেন তার অর্থ হচ্ছে, হে লোক সকল, আইয়ুহান নাস, আমাকে আপনাদের উপরে দায়িত্ব প্রদান করা হয়েছে, কর্তৃত্ব প্রদান করা হয়েছে, যদিও আমি আপনাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি নই, যদি আমি সঠিক কাজ করি তাহলে আমাকে সাহায্য করবেন, যদি আমি ভুল কাজ করি তাহলে আমাকে সংশোধন করে দেবেন। কওয়িমুনি, সত্যবাদিতা হচ্ছে একটি আমানতের মতো, অলঙ্ঘনীয় বিশ্বাস যাকে লঙ্ঘন করা যায় না, আর মিথ্যাবাদিতা হচ্ছে একটি বিশ্বাসঘাতকতা খেয়ানত। এরপর তিনি বলেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি দুর্বল ব্যক্তি সে আমার কাছে সবল হিসেবে বিবেচিত হবে যতক্ষণ না তার প্রাপ্য হকগুলোকে আদায় করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং তোমাদের মধ্যে যাকে সবল মনে করা হয়, শক্তিশালী মনে করা হয়, সে আমার কাছে ততক্ষণ পর্যন্ত দুর্বল হিসেবে বিবেচনা করা হবে যতক্ষণ না তার কাছ থেকে বাকিদের পাওনা অংশ আদায় করা হয় ইনশাআল্লাহ। এবং যারাই আল্লাহ রাস্তায় জিহাদকে পরিত্যাগ করে, জেনে রেখো তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানকে চাপিয়ে দেন, লাঞ্ছনাকে চাপিয়ে দেন। এবং যখন মানুষের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করেন। আবু বকর সিদ্দিক আরও বলেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহ, ততক্ষণ পর্যন্ত আমাকে আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাব। যদি আমি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করি, তাহলে তোমরা আমার আনুগত্য থেকে বিরত থাকবে। কৌম ইলা সালাতিকুম ইয়ারহামুকুমুল্লাহ, সালাতের জন্য উঠে দাঁড়াও, আল্লাহ তোমাদের উপরে রহম করুন। আবু বকর সিদ্দিক তিনি খলিফা হিসেবে খুবই সংক্ষিপ্ত, মাত্র কয়েক লাইনের, কয়েক মিনিটের একটি খুতবা ভাষণ প্রদান করলেন, কিন্তু এই ভাষণটি এত গুরুত্বপূর্ণ একটি ভাষণ যা ইসলামী রাজনীতি বা শাসন ব্যবস্থার জন্য একটি মাস্টারপিস বা সেরা বস্তুস্বরূপ। এই একটি খুতবার মাধ্যমে বহু বিষয়ের দিক নির্দেশনা পাওয়া যায় এবং এই খুতবায় স্পষ্ট হয়ে যায় একজন আমিরের সঙ্গে মামুর বা সাধারণ মুসলিমদের সম্পর্ক কেমন হবে এবং যিনি মুসলিমদের রাষ্ট্রপ্রধান হবেন তাকে কিভাবে তার রাষ্ট্র তিনি পরিচালনা করবেন। আবু বকর সিদ্দিক তিনি এক নতুন বিষয়ের সূচনা ঘটাতে যাচ্ছেন, তিনি এমন কিছু বিষয় সূচনা করতে যাচ্ছেন যা তার আগে কেউ করেননি। আবু বকর সিদ্দিক সম্পর্কে বলা হয়ে থাকে তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহুর সেই উক্তি, হুয়া সাব্বাক, তিনি অগ্রগামী, তিনি প্রথম। কাজেই সেই লিস্টে আরও একের পর এক তালিকা যুক্ত হতে যাচ্ছে খিলাফার প্রথম খলিফা হওয়ার কারণে। তিনি জনগণের নির্বাচিত মুসলিম জনসাধারণের প্রথম খলিফা তিনি। তার আগে কারো অভিজ্ঞতা নেই কীভাবে খিলাফতকে পরিচালনা করা যায়, কীভাবে খিলাফতকে পরিচালনা করতে হয়। খিলাফতের আগে মুসলিমদের নেতা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এবং রাসূল। কাজেই যখন একজন নবী মানুষদের উপরে নেতৃত্ব পরিচালনা করেন, বিপরীতে একজন সাধারণ মানুষ যখন মানুষদের উপর নেতৃত্ব করেন, অবশ্যই এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। আবু বকর সিদ্দিক তার পরবর্তী যারা খলিফা হবেন তাদের জন্য বেশ কিছু মূলনীতি ঠিক করে দিচ্ছেন তার এই ভাষণের মাধ্যমে। এবং আবু বকর সিদ্দিকের এই দিক নির্দেশনাকে অনুসরণ করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে অনুসরণ করার অনুরূপ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার সুন্নাহ অনুসরণ করো এবং আমার পরে সঠিক পথপ্রাপ্ত খলিফাদের সুন্নাহকে অনুসরণ করো। সুতরাং আবু বকর সিদ্দিক যা করেছেন সেটা হচ্ছে তার সুন্নাহ এবং সেই সুন্নাহর অংশ যা অনুসরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। শুরুতে আবু বকর সিদ্দিক তার খুতবা শুরু করেছেন এভাবে, এই কথা বলার মাধ্যমে যে তোমাদের উপরে আমাকে কর্তৃত্ব প্রদান করা হয়েছে, যদিও আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি নই। নিঃসন্দেহে আমরা এই বিষয়ে জানি, সন্দেহাতীতভাবে আবু বকর সিদ্দিক তিনি ছিলেন সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ। কিন্তু এখানে তিনি যে বিষয়টি স্পষ্ট করে দিচ্ছেন সেটা হচ্ছে এরকম যে, এরকম পরিস্থিতি আসতে পারে যখন যাকে ইমাম নিযুক্ত করা হচ্ছে, যাকে মুসলিমদের খলিফা বা প্রধান নিযুক্ত করা হচ্ছে, হয়তোবা তিনি মুসলিম জনসাধারণের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি নাও হতে পারেন, কিন্তু সেই রকম পরিস্থিতি যদি চলেই আসে তাহলে সেই ক্ষেত্রে কি আমাদেরকে ইমামকে পরিবর্তন করতে হবে নাকি তাকে অনুসরণ করতে হবে। এই বিষয়ে ফিকহের কিতাবাদিতে আলোচনা করা হয়েছে এবং এটাকে বলা হয়ে থাকে মাফজুলের ইমামা বা নেতৃত্ব। খলিফা নিযুক্ত করা, কাকে খলিফা হিসেবে মনোনীত করা হবে, এই বিষয়গুলোতে বিতর্ক করার মতো অনেক বিষয় রয়েছে। কাজেই আবু বকর এটাকে সহজভাবে শুরু করেছেন যে আমাকে কর্তৃত্ব দেওয়া হয়েছে, যদিও আমি তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি নই। আলেমগণ বলেছেন, যদি একজন ইমাম আল্লাহর বিধানকে অনুসরণ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুদুদকে তিনি বাস্তবায়ন করেন, তাহলে মুসলিম জনসাধারণের উচিত নয় যে তার হাত থেকে বাইয়াত প্রত্যাহার করা। যদিও বা তিনি সর্বোত্তম ব্যক্তি নন অথবা সেকেন্ড বেস্ট বা দ্বিতীয় সর্বোত্তম ব্যক্তি নাও হয়ে থাকেন, ততক্ষণ পর্যন্ত তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরিয়াকে বাস্তবায়ন করে যাবেন। জনগণের উচিত ফিতনা বিশৃঙ্খলা বিভক্তিকে এড়ানোর জন্য সেই নেতা এবং ইমামের আনুগত্য করা, অনুসরণ করা। কাজে এটাই হচ্ছে আবু বকর সিদ্দিকের এই উক্তির তাৎপর্য এবং এটা সন্দেহের ঊর্ধ্বে যে আবু বকর সিদ্দিক তিনি বিনয় থেকেই এই কথা বলেছেন। নিঃসন্দেহে তিনি সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠ এবং সাহাবায়ে কেরাম তারা নিজেরাই বলেছিলেন, নাউযুবিল্লাহি আন নাতাকাদ্দাম আবি বকর, আবু বকরের সামনে অগ্রগামী হওয়া থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। আবু বকর সিদ্দিকের দেওয়া খুতবার শিক্ষণীয় বিষয়গুলোকে আমরা পয়েন্ট আকারে উল্লেখ করতে যাচ্ছি। এক নম্বর বিষয় হচ্ছে, তিনি ইসলামিক খিলাফা, ইসলামী রাষ্ট্র কিসের ভিত্তিতে পরিচালিত হবে, এর আইনকানুনের উৎস কী হবে, সেই বিধানের উৎসকে স্পষ্ট করে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ছিলেন তার সময় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে ওয়াহিপ্রাপ্ত হচ্ছিলেন এবং সেভাবেই তিনি উম্মাকে পরিচালনা করেছেন। কিন্তু এখন নবুয়ত নেই, খিলাফা কীভাবে পরিচালিত হবে, খলিফারা কীভাবে মুসলিম জনসাধারণদেরকে পরিচালিত করবেন, আইন কানুনের উৎসই বা কী হবে? আবু বকর সিদ্দিক তিনি এই বিষয়কে স্পষ্ট করে বলেছেন, আতিউনি মা আতাতুল্লাহ ওয়া রাসূলাহু, আমাকে ততক্ষণ পর্যন্ত তোমরা আনুগত্য করবে, মেনে চলবে, যতক্ষণ আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব। সুতরাং আইন কানুন বিধিবিধানের উৎস কী হবে, এটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার বাণী পবিত্র কোরআন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কাজেই ইসলামী শাসন ব্যবস্থার উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, এবং তার ভিত্তিতেই মুসলিম রাষ্ট্র পরিচালিত হবে। দুই নম্বর বিষয় আবু বকর সিদ্দিক স্পষ্ট করলেন, সেটা হচ্ছে মুসলিম উম্মার অধিকার রয়েছে তাদের যিনি নেতা হবেন তাকে জবাবদিহিতার মুখোমুখি করার। উম্মা তার নেতাকে জবাবদিহিতার জন্য বাধ্য করতে পারে। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন তখন বিষয়টা এরকম ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করতেন সেই বিষয়ে বিন্দুমাত্র প্রশ্ন তোলার কোনো সুযোগ ছিল না, সন্দেহের কোনো অবকাশ ছিল না। খুব স্বাভাবিকভাবেই কেউ এই বিষয়ে কৈফিয়ত চাইতে পারত না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশুদ্ধ করেছেন এবং তাকে দিক নির্দেশনা দিয়েছেন ফেরেশতা জিব্রাইল আলাইহিসাল্লামের মাধ্যমে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয়গুলো পরিশুদ্ধ করার প্রয়োজন ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি ফেরেশতার মাধ্যমে করে দিয়েছেন, সেখানে মুসলিমদের কোনো কিছু বলার ছিল না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, সূরা তাহরিমের আয়াত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আপনার জন্য বৈধ করেছেন, হালাল করেছেন, সেটা কেন আপনি নিজের জন্য হারাম করে নিচ্ছেন? কিংবা মুনাফিকদেরকে ক্ষমা করে দেওয়ার প্রসঙ্গে সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফা আল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম। সেখানে আল্লাহ বলছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, কেন আপনি সত্যবাদী মিথ্যাবাদী এই বিষয়টা স্পষ্ট হয়ে যাওয়ার আগেই তাদেরকে অব্যাহতি প্রদান করলেন। কাজে এই সমস্ত উদাহরণ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিজেই তার রাসূলকে সংশোধন করে দিতেন ফেরেশতা জিব্রাইল আলাইহিসালামের মাধ্যমে। কাজে মানুষের সাধ্যের অতীত একটি বিষয় যে যিনি আল্লাহ নবী তার বিষয়গুলোকে তারা জবাবদিহিতা বা কৈফিয়তের সামনে আনতে পারে, এর কোনো অবকাশ নেই। অপরদিকে আবু বকর সিদ্দিক তিনি তো নবী বা রাসূল নন, কাজেই তার ভুল ত্রুটি সেই বিষয়গুলো কি মানুষ শুধরে দিতে পারবে বা তাকে কি জবাবদিহিতা করতে পারবে? আবু বকর এটাকে স্পষ্ট করে বলেছেন, যদি আমি সঠিক কাজ করি আমাকে তোমরা সাপোর্ট দেবে, সমর্থন করবে, সহযোগিতা প্রদান করবে, আর যদি আমি ভুল করি তাহলে তোমরা আমাকে সংশোধন করে দেবে। কাজেই নেতৃত্ব যখন নবীর হাতে থাকবে না, একজন সাধারণ মুসলিমের হাতে থাকবে, তখন তার ভুল ত্রুটি হতেই পারে, এটাই স্বাভাবিক। এবং সেই রকম ভুল ত্রুটি যখন কারো চোখে পড়বে তাদের দায়িত্ব হচ্ছে এটাকে সংশোধন করে দেওয়া। আবু বকর সিদ্দিক নিজেকে মানুষের সামনে কৈফিয়ত প্রদানের বিষয়ে স্পষ্ট করে দিলেন। তিনি হচ্ছেন প্রথম খলিফা, চাইলে তিনি একটি স্বৈরতন্ত্র স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা চালু করতে পারতেন, কেননা তিনি এই বিষয়ের সূচনাকারী, তিনি যে নিয়ম চালু করে দেবেন সেটাই চলতে থাকবে। কিন্তু তিনি সেটা না করে সরাসরি লোকেদেরকে স্পষ্টভাবে বলে দিলেন, আমার ভুল ত্রুটি সংশোধন করে দেওয়া এটা আপনাদের দায়িত্ব। কওই মনি, এই অর্থ হচ্ছে শাসককে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও সঠিক পথের উপরে তোমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। কাজে এই বিষয়টি হচ্ছে তাকওয়িম, অর্থাৎ যখন কোনো কিছু ঝুঁকে পড়ে প্রয়োজনে শক্তি বা বল প্রয়োগ করে সেটাকে আবার সোজা করে দেওয়া। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি যখন পরবর্তীতে খলিফা হয়েছিলেন তিনি তার এক খুতবায় বলছিলেন, যদি আমি আল্লাহর অবাধ্য হই এবং সরল পথ থেকে বিচ্যুত হই তখন তোমরা কি করবে? উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন উঠে দাঁড়ালেন এবং তিনি বললেন, আমরা আমাদের দরবারি দিয়ে আপনাকে সোজা করে দেব। ওমর ইবনুল খাত্তাব তিনি বললেন, আলহামদুলিল্লাহ। তিনি আল্লাহর প্রশংসা করে বললেন, আলহামদুলিল্লাহ, আমাদের জনসাধারণের মধ্যে তোমার মতো একজন ব্যক্তি আছে। ওমর এটাকে কোনো অপমান হিসেবে গ্রহণ করেননি যে তিনি জল্লাদকে ডেকে পাঠাবেন তাকে শাস্তি দেওয়ার জন্য, বরং তিনি খুশি হয়ে মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে আমাদের মুসলিম জনসাধারণের মতো তোমার মতো ব্যক্তি আছে, তোমার মতো সাহসী ব্যক্তি আছে যে সত্যকে প্রকাশ করতে পারে, সত্যকে তুলে ধরতে পারে। সুতরাং সমস্ত জায়গায়, সেটা ব্যবসা হোক, অর্থনীতি হোক, রাজনীতি হোক, ইসলামী শাসন ব্যবস্থার প্রত্যেকটি ক্ষেত্রে নেতৃত্বের জন্য জবাবদিহিতা অত্যন্ত জরুরি একটি বিষয়, এবং এটাই হচ্ছে ইসলামের আদর্শ, যা দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে আমরা দেখতে পাই না। তিন নম্বর শিক্ষণীয় বিষয়, ইসলামী রাষ্ট্র যার উপর প্রতিষ্ঠিত হবে সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা এবং সাম্যের উপরে, সমতার উপরে প্রতিষ্ঠিত হবে। এটা আবু বকর সিদ্দিক তার খুতবায় তুলে ধরেছেন। আবু বকর বলেছেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি দুর্বল, যাকে দুর্বল মনে করা হয়, সে আমার কাছে শক্তিশালী, সবল, যতক্ষণ না তার প্রাপ্য হকগুলো তাকে আমি বুঝিয়ে দিচ্ছি, সেগুলো পূরণ করে দিচ্ছি। আর যাকে তোমাদের মধ্যে শক্তিশালী মনে করা হয়, সে যদি কারো হক আটকে রাখে তাহলে আমি তাকে দুর্বল হিসেবে বিবেচনা করব, যতক্ষণ না সেই আটকে রাখা হক যে ব্যক্তি পাবে তাকে বুঝিয়ে দেওয়া হবে। কাজেই কারো উপরে অন্য কোনো ব্যক্তির প্রাধান্য বা পছন্দ, ভিআইপি, এগুলো থাকবে না। এ প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। খিলাফতের প্রথম বছরে বাহরাইন থেকে বেশ কিছু সম্পত্তি মদিনায় চলে আসে। তখন আবু বকর সিদ্দিক এগুলো মুসলিম জনসাধারণের মধ্যে বণ্টন করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি স্বাধীন ব্যক্তি কিংবা দাস ব্যক্তি, নারী কিংবা পুরুষ, উঁচু কিংবা সাধারণ মুসলিম, বিশেষ মুসলিম বা সাধারণ মুসলিম, প্রত্যেকেই সমানভাবে 10 দিরহাম করে বিতরণ করছিলেন। দ্বিতীয় বছরে আরও কিছু সম্পত্তি আসলো, আগের বছর থেকে অধিক সম্পত্তি। তখন তিনি এই ভাতা বাড়িয়ে দিলেন, প্রত্যেক জনসাধারণকে 20 দিরহাম করে তিনি দিচ্ছিলেন, সব মানুষকে একই হারে দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সহ আরও বেশ কিছু সাহাবা ইকরাম তারা আপত্তি উপস্থাপন করলেন। ওমর তিনি বললেন যে যারা আল্লাহর পথে নিজেদের জান এবং মাল দিয়ে লড়াই করেছে, যারা হিজরত করেছে, দেশ ত্যাগ করেছে, তাদের সাথে ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি সমান করে দিচ্ছেন যারা কিনা হয়তো অনিচ্ছা সত্ত্বেও ইসলামে প্রবেশ করেছে। আবু বকর সিদ্দিক তিনি জবাব দিয়ে বলেছিলেন, তুমি যেই পুরস্কারের কথা বলছো, যেই মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের কথা বলছো, সেটা হচ্ছে সওয়াবের ক্ষেত্রে, এবং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করবেন, সেই আজর মানুষের প্রাপ্য অনুসারে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর কাছ থেকে সেই বিনিময় তারা পাবেন। আর দুনিয়াতে তাদেরকে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সাধারণ জীবন ধারণের কিছু উপকরণ মাত্র। এক্ষেত্রে সকলের মধ্যে সাম্য রক্ষা করাই হচ্ছে উত্তম, অর্থাৎ সাধারণ দুনিয়ার যে পাথেয় এগুলো প্রদান করার ক্ষেত্রে একজনের উপর আরেকজনকে অগ্রাধিকার দেওয়ার থেকে সমতা রক্ষা করাই এটা উত্তম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আবু বকর সিদ্দিক স্বাধীন কিংবা দাস, নারী কিংবা পুরুষ, সবাইকে একই রেটে একইভাবে প্রদান করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে যখন তিনি খলিফা হয়েছিলেন, তিনি এই নীতিকে পরিবর্তন করেছিলেন। তিনি মানুষদের যোগ্যতা অনুসারে যাদেরকে তিনি বেশি যোগ্য মনে করেছেন তাদেরকে কিছুটা বেশি ভাতা প্রদান করেছেন, এইভাবে প্রদান করেছিলেন। কিন্তু যখন ওমর তার শেষ মুহূর্তে, অন্তিম মুহূর্তে দুনিয়া ছেড়ে যাওয়ার মুহূর্ত চলে আসে, তখন তিনি আফসোস করে বলছিলেন, যদি আমি আমার এই কাজকে বাতিল করতে পারতাম, অর্থাৎ মানুষকে ভাতা প্রদানের ক্ষেত্রে আবু বকরের নীতি অনুসরণ করে আমার জন্য উত্তম ছিল। এখান থেকে আরও একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সেই সময় যারা মুসলিম নাগরিক ছিলেন, মুসলিম জনসাধারণ ছিলেন, তারা রাষ্ট্র থেকে ভাতা লাভ করতেন, এবং সেই মুসলিম রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করার জন্য বর্তমান সময়ের মতো এত জটিলতা অনুসরণ করতে হতো না। এমন কোনো নিয়ম ছিল না যে আপনাকে সেই দেশে সেই ভূমিতেই জন্মগ্রহণ করতে হবে, সেখানে জন্মগ্রহণ না করলে, মদিনাতে জন্মগ্রহণ না করলে আপনি নাগরিকত্ব লাভ করতে পারবেন না, কিংবা এই নাগরিকত্ব লাভ করার জন্য সেখানে আপনাকে 5 বা 10 বছর বসবাস করতে হবে, এইরকম কোনো কৃত্রিম জটিলতা ছিল না। বরং একটি বাক্যই যথেষ্ট ছিল, একটি স্বীকারোক্তি যথেষ্ট ছিল, এটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং এই সাক্ষ্য প্রদান করার মাধ্যমে একজন ব্যক্তির জাতিগত পটভূমি যাই হোক না কেন, সে সাদা কালো আফ্রিকান যাই হোক না কেন, কোনো ধরনের বৈষম্য ছাড়াই সে নাগরিকত্ব লাভ করতে পারত এবং রাষ্ট্র থেকে সে ভাতা লাভ করত। এমনকি সন্তানদেরকেও, শিশুদেরকেও ভাতা প্রদান করা হতো, প্রত্যেক মুসলিম ব্যক্তি এই ভাতা লাভ করত। 4 নম্বর বিষয়ে আবু বকর সিদ্দিক স্পষ্ট করে দিলেন, যিনি মুসলিমদের আমির হবেন, নেতা হবেন এবং সাধারণ মুসলিম তাদের মধ্যে সম্পর্ক হবে আস্থার ভিত্তিতে। আস্থা বাদে নেতা এবং অনুসারীদের মধ্যে কোনো সম্পর্ক এটা সার্থক হতে পারে না। আবু বকর সিদ্দিক তিনি বলেছেন, সত্যবাদিতা এটা হচ্ছে আমানা, একটি আস্থা যাকে রক্ষা করতে হয়, আর মিথ্যাবাদিতা এটা হচ্ছে খিয়ানত, বিশ্বাসঘাতকতা। কাজী আবু বকর তিনি বলছিলেন যে মুসলিম জনসাধারণের উচিত হবে নেতার প্রতি সত্যনিষ্ঠ থাকা, তিনিও তাদের প্রতি সত্যনিষ্ঠ থাকবেন, এভাবেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠবে। এবং ইসলামে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, একজন মানুষকে সকল স্থানেই, সকল অবস্থানেই সত্যবাদী এবং সৎ হওয়ার জন্য জোর দেওয়া হয়, এবং যখন সে নেতৃত্বের অবস্থানে থাকে এর গুরুত্ব আরও বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহি মুসলিমের একটি হাদিসে বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমিল কিয়ামা ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালাহুম আযাবুন আলীম শাইখুন জানি মালিকুন কাযযাব ওয়া আইলুম মুস্তাকবির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন, 3 ধরনের ব্যক্তি, 3 ধরনের মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের দিনে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না গুনাহ থেকে, এবং তাদের দিকে দৃষ্টিও দেবেন না, ফিরেও তাকাবেন না, বরং তারা কঠিন শাস্তি ভোগ করবে। শাইখুন জানি, এমন ব্যক্তি যে বৃদ্ধ অবস্থায় জিনা করে, এমন ব্যক্তি যে রাজা বা মালিক বাদশাহ হওয়া সত্ত্বেও মিথ্যা কথা বলে, এবং এমন পরনির্ভরশীল ব্যক্তি যার কিছুই নেই, সে নিশ্চয় এর পরেও সে অহংকার করে। কাজে এখানে 3 ব্যক্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করেছেন, যারা এমন কিছু গুনাহ করেছে যে গুনাহগুলো তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে একেবারেই বেমানান। একজন ব্যক্তি যখন সে বৃদ্ধ হয়ে যায় তখন তার শারীরিক প্রয়োজনগুলো অনেকটাই কমে আসে, এরকম একটি অবস্থায় যদি সে জিনা করে ফেলে, ব্যভিচার করে ফেলে, এটা অত্যন্ত নিকৃষ্ট একটি গুনাহ। অপরদিকে একজন ব্যক্তি যিনি মানুষের উপরে কর্তৃত্বশীল, যার উপরে কথা বলার মতো কেউ নেই, সেই রাজা বাদশাহ বা মালিক, সে যখন কথা বলে এবং মিথ্যা কথা বলে, এটাও তার জন্য তার অবস্থান থেকে একটি বেমানান এবং বড় একটি গুণাহ। একজন মানুষ কেন মিথ্যা কথা বলে? সাধারণত দুইটি কারণে একজন মানুষ মিথ্যা কথা বলে। এক নম্বর হচ্ছে যে হয় সে ভয়ের কারণে, ভীতি আশঙ্কার কারণে মিথ্যা কথা বলে, অথবা সে দুর্বলতার কারণে মিথ্যা কথা বলে। কাজে যিনি একজন কর্তৃত্বশীল ব্যক্তি, একজন রাজা, সে কেন মিথ্যা কথা বলবে? যে কোনো দুর্বলতার মধ্যে নেই বা তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, বরং এটা সেই ব্যক্তির মন্দ চরিত্র এবং খারাপ ব্যক্তিত্বের একটি প্রতিফলন। নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তির জন্য মিথ্যা বলা খুবই নিকৃষ্ট একটি গুণাহ। অপরদিকে বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে রাজনৈতিক ব্যক্তিদেরকে যদি তারা মিথ্যাবাদী তা করতে পারে এবং সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ে মানুষের সামনে বিভ্রান্তি করে সে ব্যবস্থাপন করতে পারে, এটাকে তারা একটি শিল্পের সঙ্গে তুলনা করে এবং একটা কৃতিত্ব হিসেবে দেখে। একজন পশ্চিমা পণ্ডিত ম্যাকিয়াভেলি তার রচনায় উল্লেখ করেছেন, দ্য প্রিন্স অ্যান্ড দ্য ডিসকোর্সেস, সেখানে উল্লেখ করেছেন তিনি যে ব্যক্তি ধোকাবাজি, মিথ্যা, প্রতারণার আশ্রয় এবং ষড়যন্ত্রের মাধ্যমে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে পারবে সেই শ্রেষ্ঠ শাসক। এবং এই উক্তির বাস্তবতা বর্তমানে যারা অনইসলামিক আইন কানুন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করছে তাদের মধ্যে আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। 5 নম্বর বিষয়ে আবু বকর সিদ্দিক তিনি বলেছেন, যারাই আল্লাহর রাস্তায় জিহাদকে পরিত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপমান এবং লাঞ্ছনার মধ্যে ফেলে দিবেন। খুবই স্পষ্ট একটি নীতিকে আবু বকর সিদ্দিক উল্লেখ করেছেন এবং এই নীতি অঙ্কের মতো, রসায়নের মতো বা পদার্থবিজ্ঞানের একটা নীতির মতো। রসায়নের নীতি থেকে আমরা জানি যে যদি হাইড্রোজেন এবং অক্সিজেন একত্রিত হয় তাহলে সেখানে আমরা পানি পাই। অঙ্কের নীতি থেকে আমরা জানি 2 এবং 2 যদি আমরা যোগ করি যোগফল হবে 4। এই নীতির কোনো পরিবর্তন নেই। একই রকমভাবে আবু বকর সিদ্দিক তিনি এটাকে স্পষ্ট করে দিচ্ছেন তার একেবারে সেই সংক্ষিপ্ত খুতবার ভিতরে, কয়েক লাইন বা কয়েক মিনিটের খুতবার মধ্যেও আবু বকর সিদ্দিক এই বিষয়কে অন্তর্ভুক্ত করতে ভুলেননি। তিনি বলেছেন, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন জিহাদের কারণে, জিহাদের অন্তর্নিহিত শক্তির কারণেই মুসলিম উম্মাহ মর্যাদা এবং অনুগ্রহ লাভ করে থাকে। কাজেই যখন তারা এই বিষয়টাকে বাদ দিয়ে দিবে, তাদের রাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতির মধ্যে জিহাদ বলে কিছু থাকবে না, তখন এই উম্মার লাঞ্ছনা, অপমান এবং ধ্বংস অনিবার্য হয়ে যায়। কাজেই তিনি এই বিষয়কে, এই পথকে অনুসরণ করার কথা স্পষ্টভাবে জানিয়ে দেন এবং শেষ পর্যন্ত তার নিজের খিলাফতে তিনি এই বিষয়কে জারি রাখেন এবং পরবর্তী যারা খলিফা ছিলেন তারাও এই বিষয়কে অব্যাহত রেখে যান। আবু বকর সিদ্দিকের এই কথার মূল উৎস ছিল কোথায়? এর মূল উৎস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সেই হাদিসকে বুঝেই তিনি এই কথাকে উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু দাউদের হাদিসে আমাদেরকে জানিয়েছেন, ইযা তাবায়তুম বিল আইনা ওয়া আখাযতুম আজনাবাল বকর ওয়া রাদীতুম বিজ-যারা ওয়া তারাকতুমুল জিহাদা সাল্লাতুল্লাহু আলাইকুম যুল্লা লা ইয়ানযিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন মানুষেরা এক ধরনের অর্থনৈতিক লেনদেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, আইনা এক ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাবে, এবং যখন তারা কৃষিকাজের সঙ্গে ব্যস্ত হয়ে যাবে, গরু লেজের অনুসরণ করবে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে বর্জন করবে, পরিত্যাগ করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপমান এবং লাঞ্ছনার মাধ্যমে শাস্তি প্রদান করবেন যতক্ষণ না পর্যন্ত তারা এই বিষয়ে, তাদের দীনের দিকে তারা ফেরত চলে আসে। হাত্তা তারজিউ ইলা দীনিকুম। কাজেই হাদিস বলছে এই বিষয়ে, যখন কোনো ব্যক্তি জিহাদকে বাদ দিয়ে অন্যান্য বিষয়ে উন্নতি করার চেষ্টা করছে, সেটা হোক কৃষি কিংবা ব্যবসা বাণিজ্য, অপরদিকে জিহাদ ফি সাবিলিল্লাহকে ছেড়ে দিচ্ছে, তাহলে অন্য বিষয়গুলোতে যতই তারা উন্নতি করুক না কেন, যতই তারা জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক না কেন, যতই তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার থাকুক না কেন, জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে তাদেরকে লাঞ্ছিত করা হবে। কাজেই উম্মার কত প্রযুক্তি আছে, কত ভালো সম্পদ রয়েছে, কত শিক্ষিত ব্যক্তিরা তাদের মধ্যে রয়েছে, এই বিষয়ের থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা জিহাদের ধারাবাহিকতাকে রক্ষা করে যাচ্ছে কিনা, কারণ বিজয়ের চাবিকাঠি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদকে অবহেলা করার কারণে, ছেড়ে দেওয়ার কারণে মুসলিম উম্মা লাঞ্ছনার শিকার হচ্ছে। বর্তমানে এক ধরনের মানুষদেরকে আমরা দেখতে পাই যারা মুসলিম উম্মার পিছিয়ে থাকা, লাঞ্ছিত হওয়ার কারণ হিসেবে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসেন যে আমরা আসলে জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছি, অর্থনীতিতে পিছিয়ে আসি, এই বিষয়গুলোতে আমাদেরকে উন্নতি করতে হবে। এই উন্নতি যদি জিহাদকে বজায় রাখার সঙ্গে প্রাসঙ্গিক হিসেবে আসে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এটাকে এভাবে উপস্থাপন করা হয় যে শুধু সেই দিকে উন্নতি করলেই আমরা সম্মানিত অবস্থায় চলে যাব, এর জন্য জিহাদের কোনো প্রয়োজন নেই, তাহলে অবশ্যই এই হাদিস আমাদের জন্য সতর্ক বার্তা হিসেবে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এটাকেই কারণ হিসেবে উল্লেখ করেছেন যে যখন তারা সেই বিষয়কে পরিত্যাগ করবে, জিহাদ ফি সাবিলিল্লাহকে তারা ছেড়ে দেবে, যতক্ষণ পর্যন্ত না তারা সেই দিনের দিকে ফেরত যাবে ততক্ষণ পর্যন্ত তারা লাঞ্ছনার মধ্যেই থাকবে। কাজেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি তার খুতবায় খুব স্পষ্টভাবেই উল্লেখ করে দিলেন ইসলামী রাষ্ট্রের ফরেন পলিসির মধ্যে এই বিষয়টা থাকবে, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। 6 নম্বর বিষয়, তিনি অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। Abu Bakr As-Siddiq tini bolechen wala tashi'ul fahishatu fi qaumin illa ammahumullahu bil bala, jokhon manusher moddhe অশ্লীলতা ছড়িয়ে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তির মাধ্যমে পাকড়াও করেন। এবং এই বক্তব্য আবু বকর আস-সিদ্দিক প্রদান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইবনে মাজাহ হাদিসে উল্লেখ করেছেন, যখনই কোনো জাতির মধ্যে প্রকাশ্যে তাজহার অশ্লীলতা প্রসার লাভ করে, বিস্তার লাভ করে, তখন তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লেগ এবং আরও নতুন নতুন নানা রকমের রোগ ব্যাধি ব্যথা বেদনা বিস্তার ঘটিয়ে দেন, যা পূর্বের জাতিগুলোর মধ্যে কখনোই দেখা যায়নি। সুতরাং অশ্লীলতা হচ্ছে এমন একটি বিষয় যা মানুষের উপরে নানা রকমের বিপদ আপদ ডেকে নিয়ে আসে, এমন বিপদ আপদ, এমন রোগ ব্যাধি যেগুলো আগের জাতিদের মধ্যে কোনোদিন ছিল না। অশ্লীলতা যখন প্রকাশ্যে চর্চা করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে আরবি শব্দ ব্যবহার করেছেন তাজহার, প্রকাশ্যে অশ্লীলতার চর্চা আমরা কোথায় দেখতে পাই? আমরা বর্তমানে প্রত্যেকটি জায়গায় দেখতে পাই। বিজ্ঞাপনের বিলবোর্ড থেকে শুরু করে পত্রিকার পাতায় কিংবা টিভির পর্দায় সমস্ত স্থানে অশ্লীলতাকে, জিনাকে মার্কেটিং করা হচ্ছে, ব্যভিচারকে সুন্দর হিসেবে, সুশোভিত হিসেবে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। খিলাফার সময়েও এই ধরনের কিছু কিছু গুণা এগুলো সংঘটিত হতো। 100% পুত পবিত্র অবস্থায় মানুষ সবসময় বসবাস করেছে এটা কখনোই ছিল না, কিন্তু সেই সময়ে এই গুণাগুলো, অশ্লীলতাগুলো যা ঘটে যেত সেটাকে মানুষ গোপনীয় বিষয় হিসেবে রাখত, গোপনে সংঘটিত হতো, প্রকাশ্যে চর্চা হতো না। কিছু মানুষ ছিল যারা মদপান করত, কিছু লোক ছিল যারা জিনা করত, সবসময় এই ধরনের মানুষেরা ছিল, কিন্তু সেই সময় কর্তৃত্ব ছিল ইসলামের এবং যারা এই কাজগুলো করত তারা গোপনে এই কাজগুলো করত। যখন ইসলাম এসেছে যারা আগে জাহেলি অবস্থায় ছিল তারা রাতারাতি সেই স্বভাব থেকে একদিনে বের হয়ে আসতে পারেনি, সেই পাপগুলো ছিল কিন্তু সেগুলো ছিল গোপন অবস্থায়, প্রকাশ্যে সেগুলোকে বাজারজাত করা হতো না। বর্তমানে অশ্লীলতার বিষয়গুলোকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন এটা খুব গর্বের একটা বিষয়। বর্তমানে রাস্তার বিলবোর্ড থেকে শুরু করে পত্রিকার পাতা থেকে শুরু করে টিভির পর্দা পর্যন্ত প্রত্যেকটি স্থানে রোমান্স এবং ভালোবাসার নামে যে বিষয়গুলোকে বাজারজাত করা হচ্ছে, মার্কেটিং করা হচ্ছে, সেটা হচ্ছে স্রেফ জিনা এবং ব্যভিচার। শুধুমাত্র নামকে পরিবর্তন করা হয়েছে, সেখানে ভালোবাসা নাম প্রদান করা হচ্ছে অশ্লীলতা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সব রোগ ব্যাধির মাধ্যমে তাদেরকে শাস্তি দিবেন যা তাদের পূর্বের পুরুষদের মধ্যে বাপদাদার আমলে কোনোদিন তারা সেগুলোকে দেখেনি। এবং যদি আমরা এইডসের বিষয়ে দেখি, এটা এমন একটি রোগ ব্যাধি যা আগের জমানায়, আগের সময়ে মানুষের মধ্যে ছিল না, এবং এর প্রচার, বিস্তার, প্রসার এগুলোর একটি বড় কারণ হচ্ছে অশ্লীলতা, অবৈধ যৌন সম্পর্ক। এবং এর ক্ষতির আরেকটি দিক রয়েছে, সেই ক্ষতির দিকটি হচ্ছে যে অশ্লীলতার মাধ্যমে একজন মানুষের নৈতিক শক্তি দুর্বল হয়ে যায়। যে জাতির মধ্যে অশ্লীলতা, অবৈধ যৌন সম্পর্ক প্রসার লাভ ঘটে সেই জাতির মধ্যে নৈতিক শক্তি, মোরালিটি বলে কোনো কিছু আর থাকে না, মানুষ নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে না, অন্যায় থেকে প্রতিহত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই বিষয়কে উল্লেখ করে কোরআনে বলেছেন,
ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকূ ফিহা ফাহাক্কা আলাইহাল ক্বাউলু ফাদাম্মারনাহা তাদমীরা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টিকেই কোরআনে উল্লেখ করে বলেছেন, ওয়া ইযা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান, যখন আমি চাই কোনো জনপদকে ধ্বংস করে দিব, যখন আমি এই ধরনের ইচ্ছা পোষণ করি, আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা, তখন সেখানকার যারা বিত্তশালী লোক, অভিজাত লোক, তাদেরকে আমি আদেশ করি, ভালো কাজের আদেশ করি, কিন্তু তারা সেখানে গুনাহের কাজ করতে শুরু করে দেয়। ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমীরা, তখন তাদের জন্য আমার আজাবের ফয়সলা প্রতিষ্ঠিত হয়ে যায় এবং সম্পূর্ণভাবে তাদেরকে আমি ধ্বংস করে দিই। কাজে অশ্লীলতা, ব্যভিচার, অবৈধ যৌন সম্পর্ক, নির্লজ্জ আচরণ এবং দুর্নীতি, এই সমস্ত কাজগুলো এমন কিছু কাজ যা সমাজে যারা অভিজাত উচ্চশ্রেণীর মানুষ তাদের মধ্যে এটা প্রথমে বিস্তার ঘটে এবং পরবর্তীতে একেবারে সাধারণ মানুষের পর্যায়েও নেমে আসে। পত্রিকার পাতায় সাধারণ মানুষের আগ্রহ কোন বিষয়ে থাকে, একটি পৃষ্ঠা বরাদ্দ করে দেওয়া হয় কোন বিষয়ের প্রতি, এই সমস্ত তথাকথিত সেলিব্রিটি এবং তাদের যে অবৈধ সম্পর্ক সেই বিষয়গুলোকে নিয়মিত পত্রিকার পাতায় সুশোভিত করে উপস্থাপন করা হয়। এভাবে তাদেরকে মানুষের সামনে অনুকরণীয়, সমাদৃত, সেলিব্রেটেড বা সেলিব্রিটি হিসেবে উপস্থাপন করা হয় এবং তাদের বপন করা মন্দের বীজ সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ে। অতীতের ইতিহাস থেকে যদি আমরা দেখি, রোমান সাম্রাজ্য যখন তাদের উচ্চ শিখরে ছিল, গ্রিক সাম্রাজ্য কিংবা পারস্য সাম্রাজ্য কিংবা মুসলিমদের অবস্থা যদি আমরা দেখি, স্পেনের মুসলিম যারা ছিলেন, আন্দালুসিয়ার মুসলিম যারা ছিলেন, যারা একটি উচ্চ শিখরে থাকা অবস্থায়, উন্নতির উচ্চ শিখরে থাকা অবস্থায় যখন তাদের মধ্যে পতনের সূচনা ঘটল, সেটা কিসের মাধ্যমে ঘটেছিল? পতনের সূচনা হয়েছিল অশ্লীলতা এবং প্রাচুর্যের মাধ্যমে। যখন তারা আল্লাহ সুবহানাহু তাআলার বিধানের বিপরীতে পথ চলতে শুরু করেছেন, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়কে হাদিসে উল্লেখ করে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লাইসাল ফাকরা আখশা আলাইকুম ওয়া ইন্নামা আখশা আলাইকুম আন তুফতাহাদ দুনিয়া। আমি তোমাদের উপরে দারিদ্র্যের ভয় করি না, এই ভয় আমি তোমাদের উপর করছি না, বরং তোমাদেরকে নিয়ে আমার দুশ্চিন্তা, আমার ভীতি হচ্ছে এটা তোমরা সম্পদশালী হয়ে যাবে, সম্পদশালী হয়ে তোমরা দুনিয়ার আরাম আয়েশের প্রতিযোগিতায় লেগে যাবে এবং এটা তোমাদেরকে তোমাদের পূর্বপুরুষদের মতো ধ্বংস করে দেবে, এবং এটা তোমাদেরকে ধ্বংস করে দেবে যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকেরা ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা নাহল, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জনপদের দৃষ্টান্ত উদাহরণ তোমাদের সামনে উপস্থাপন করেছেন যে জনপদ ছিল নিরাপদ এবং নিশ্চিন্ত, এবং সেখানে চতুর্দিক থেকে প্রচুর পরিমাণে রিজিক আসত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে পৌঁছে দিতেন। এরপর একটা সময় তারা আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করল, ফলে যে আচরণ তারা করে বেড়াত তার শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষুধা এবং ভীতির পোশাক পরিয়ে শাস্তি প্রদান করলেন। কাজেই অশ্লীলতা এই বিষয়টির ক্ষতির দিক স্পষ্ট হয়ে যাওয়ার কারণে আবু বকর সিদ্দিক এই বিষয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আবু বকর সিদ্দিক তার উদ্বোধনী ভাষণে ইসলামী সরকারের যে বিধি বিধান চালু করে গেছেন তার বিষয়গুলোকে আরেকবার আমরা উল্লেখ করতে চাই। এক নম্বর বিষয় তিনি স্পষ্ট করেছেন, রাষ্ট্র পরিচালনা ইসলামী বিধানের উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ, সেই অনুসারেই সব কিছু পরিচালিত হবে। দুই নম্বর বিষয়, যিনি মুসলিমদের নেতা হবেন তাকে জবাবদিহিতা করার অধিকার মুসলিম উম্মার রয়েছে। তিন নম্বর বিষয়, এই রাষ্ট্র এগুলো পরিচালিত হবে ন্যায়পরায়ণতা এবং সাম্যের ভিত্তিতে। চার নম্বর বিষয়, নেতা এবং অনুসারীদের মধ্যেকার রাস্তা। পাঁচ নম্বর, জিহাদ ফি সাবিলিল্লাহ। এবং ছয় নম্বর, অশ্লীলতার বিরুদ্ধে যুদ্ধ। আবু বকর সিদ্দিক যখন খলিফা হয়ে গেলেন তখন তার জীবনযাপন, জীবনধারণ, লাইফস্টাইল কেমন ছিল? আবু বকর সিদ্দিক তিনি খলিফা হয়ে যাওয়ার পর একদিন যাচ্ছেন, পথিমধ্যে দুইজন ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ ঘটলো, তারা হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব এবং আবু উবাইদা ইবনে জাররাহ। তারা দেখলেন আবু বকর সিদ্দিক আগের মতোই তার কাঁধে কাপড়ের বস্তা নিয়ে বাজারের দিকে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক তিনি ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন, সেই দিকে তিনি যাচ্ছেন। ওমর ইবনুল খাত্তাব তাকে দেখে থামালেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন? তিনি জবাব দিয়ে বললেন, আমি ব্যবসা করার জন্য বাজারে যাচ্ছি। ওমর বললেন, মুসলিমদের নেতৃত্ব এবং পথ প্রদর্শনের দায়িত্ব কাঁধে নেওয়ার পর আপনি এই কাজে যাচ্ছেন কাপড়ের ব্যবসা করার জন্য? উম্মার প্রতি আপনার কিছু দায়িত্ব রয়েছে, সেই বিষয়গুলোকে আপনাকে পালন করতে হবে। আবু বকর জবাব দিয়ে বললেন, আমাকে আমার পরিবারকে খাওয়াতে হবে, তাদের ভরণ পোষণ করতে হবে। ওমর ইবনে খাত্তাব তিনি বললেন, আমরা আপনাকে বেতন দিয়ে দিব। তিনি এবং আবু উবাইদা আবু বকরকে একটি ভাতা প্রদান করবেন সিদ্ধান্ত নিলেন, বছরে 250 দিনার এবং দৈনিক একটি নির্দিষ্ট পরিমাণ খাবারের জন্য তার ব্যবস্থা করবেন। এবং কতটুকু খাবারের ব্যবস্থা তারা করেছিলেন, দিনে অর্ধেক ভেড়ার মাংস সমপরিমাণ তাকে দেওয়া হবে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফার প্রয়োজন পূরণ করার বিষয়টি বুঝতে পারলেন এবং সেই দায়িত্ব গ্রহণ করলেন। এই সূচনা বা ইনিশিয়েটিভ তিনি নিয়েছিলেন। খলিফা যদি তার পরিবারের ভরণ পোষণের কাজে ব্যস্ত হয়ে যান তাহলে খিলাফতের কার্যগুলো তিনি কীভাবে পরিচালনা করবেন? কারণ সেই কাজের পেছনেই, পরিবারের ভরণ পোষণের পেছনেই তার সময় এবং শ্রম ব্যয় হয়ে যাবে। নিজে থেকে কোনো বিষয়ে উদ্যোগ গ্রহণ করা এবং সমাধান করার প্রচেষ্টা, এই বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু একজন উল্লেখযোগ্য দৃষ্টান্ত। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই ভূমিকা সম্পর্কে আমরা কিছু আলোচনা করতে পারি। ওমর রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছিলেন, হে ওমর, তোমার দৃষ্টান্ত হচ্ছে মুসার মতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব এমন ছিল, তিনি ছিলেন এমন একজন মানুষ, তিনি যদি চোখের সামনে কোনো ভুল কাজ দেখতেন বা এমন কিছু বিষয় যাকে ফিক্স করা দরকার, ঠিক করা দরকার এবং সেটাকে কেউ ঠিক করছে না, এটাকে তিনি সেভাবে রেখে দিতেন না, এটা তিনি সহ্য করতে পারতেন না, যেটা অনেকটাই মুসা আলাইহিস সালামের মতো ছিল। মুসা আলাইহিস সালাম চোখের সামনে যদি কোনো অন্যায় ভুল কাজ দেখতেন তিনি নিজে সেখানে ইন্টারফিয়ার করতেন, হস্তক্ষেপ করতেন এবং সেটাকে সমাধান করার চেষ্টা করতেন। এটা ছিল মুসা আলাইহিস সালামের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। সেই ঘটনা আমরা জানি, যখন একজন মিশরীয় ব্যক্তি বনি ইসরায়েলের ব্যক্তির সঙ্গে মারামারি করছিল মুসা সেখানে হস্তক্ষেপ করেছেন। দ্বিতীয় দিনেও যখন সেই ব্যক্তি যিনি আগের দিনেও ঝামেলা করেছিলেন সেই ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির সঙ্গে মারামারি করছে সেখানেও মুসা হস্তক্ষেপ করেছেন এবং সেই ঘটনার জন্য তাকে অনেক বড় একটা মূল্য পরিশোধ করতে হয়েছে। সেই ব্যক্তি সেখানে সামান্য খুশির আঘাতে মৃত্যুবরণ করে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকদীর সেখানে এসে উপস্থিত হয়, কিন্তু মুসা আলাইহিস সালামকে অপরাধী হিসেবে তারা দেখছিল। এই ঘটনার প্রেক্ষিতে মুসাকে সেই শেষ পর্যন্ত মিশর ছেড়ে চলে যেতে হলো। মুসা এমন একজনকে সাহায্য করতে গিয়েছিলেন যে ব্যক্তি সাহায্য পাওয়ার যোগ্যই ছিল না, কারণ একই ব্যক্তি বারবার ঝামেলা সৃষ্টি করছিল। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম মিশর থেকে হিজরত করে চলে আসেন এবং তিনি প্রাণের আশঙ্কায় পথ চলছিলেন, শুষ্ক মরুভূমি দিয়ে যাচ্ছিলেন, তার পায়ের জুতো ছিঁড়ে যাওয়া পর্যন্ত তাকে ক্রমাগত হেঁটে যেতে হচ্ছিল। শেষ পর্যন্ত তিনি খালি পায়ে হাঁটতে থাকেন। এক সময় তার পায়ের চামড়া ছিঁড়ে যায়, তার কাছে কোনো খাবার ছিল না, বাধ্য হয়ে গাছের পাতা তাকে ভক্ষণ করতে হয়েছে। শেষ পর্যন্ত তিনি মাদিয়ানে যখন পৌঁছালেন, একেবারে বিধ্বস্ত, ক্লান্ত, শ্রান্ত, অবসন্ন একটি অবস্থায় তিনি এক গাছের ছায়ার নিচে নিজেকে মাটিতে ছুড়ে দিলেন। চরম দুর্দশাগ্রস্ত, যন্ত্রণা কাতর অবস্থায় দোয়া করে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তিনি বলছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, হে আল্লাহ, আপনি আমার উপরে যে নিয়ামতই নাজিল করবেন আমি তারই মুখাপেক্ষী। সেরকম একেবারে বিধ্বস্ত একটি অবস্থাতে মুসা আলাইহিস সালাম কি করেছিলেন, যখন তিনি দেখলেন যে দুইজন মহিলা পশুগুলোকে, তাদের ভেড়াগুলোকে পানি পান করার জন্য কুয়োর কাছে নিয়ে এসেছিল, কিন্তু কুয়োর কাছে অনেক রাখাল ছিল, পুরুষ লোক ছিল, কাজেই সেখানে গিয়ে ধাক্কাধাক্কি করে পশুদেরকে পানি পান করানোর মতো অবস্থায় তারা ছিল না, এবং কেউ নিজে থেকে সেই মহিলাদের পশুগুলোকে পানি পান করাবে এই ব্যবস্থাও করছিল না। সেটা দেখে মুসা চুপ থাকতে পারলেন না, নীরব থাকতে পারলেন না। তিনি সেই বিধ্বস্ত অবস্থাতেও, ক্লান্ত অবসন্ন অবস্থাতেও সেই দুজন নারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কলামা খাতুবুকুমা, যে আপনাদের কী সমস্যা? তারা জবাব দিয়ে বললো যে আমরা আমাদের পশুগুলোকে, যতক্ষণ না এই পুরুষরা রাখালরা তাদের পশুগুলোকে নিয়ে সরে না যাচ্ছে, আমরা তো তাদেরকে পানি খাওয়াতে পারছি না, এবং ও আগুনা শাইখুন কাবির, এবং আমাদের পিতা একজন একেবারে বৃদ্ধ একজন ব্যক্তি। কাজে মুসা বুঝলেন যে এখানে তার করণীয় কিছু কাজ রয়েছে। মুসা আল্লাহ সাল্লাম তিনি সেই রাখালদেরকে ঠেলে দিয়ে সেই দুজন নারীর পশুদেরকে আহার করালেন, পানি পান করালেন। মুসা আল্লাহ সাল্লামের এই ছিল মানসিকতা, সব অবস্থাতেই তিনি অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য করতেন, এবং তার চোখের সামনে যদি কোনো অন্যায় ঘটত, এমন কোনো বিষয় ঘটত যেটাকে তিনি সমাধান করতে পারবেন, সমাধান করা উচিত, তাহলে অবশ্যই তিনি সেই চেষ্টা করতেন। এবং সুবহানাল্লাহ, মুসা আলাইহিস সালাম যখন ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় গাছের নিচে বসে দোয়া করে বলছিলেন, রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, সেই দোয়ার ফলশ্রুতিতেই তার সামনে সেই দৃশ্য ফুটে উঠেছে, যখন তিনি দুজন মহিলাকে সাহায্য করলেন। সেই দুজন মহিলা বাড়িতে গিয়ে তাদের পিতাকে বললেন যে, হে আমাদের আব্বাজান, আপনি কেন এমন একজন ব্যক্তিকে আমাদের কাজে রাখাল হিসেবে নিয়োগ দিচ্ছেন না যে একই সঙ্গে বিশ্বস্ত এবং শক্তি সামর্থ্য রাখে, আস্থাভাজন একজন ব্যক্তি এবং শক্তিশালী একজন ব্যক্তি? সুতরাং মুসা আলাইহিস সালাম সেই অবস্থার প্রেক্ষিতে সেখানে কাজ পেয়ে গেলেন, চাকরি পেয়ে গেলেন, এবং পরবর্তীতে আমরা জানি যে সেই বৃদ্ধ ব্যক্তি তার একজন মেয়েকে মুসা আলাইহিস সালামের সঙ্গে বিয়েও দিয়েছেন। কাজেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তিত্ব একই রকমের ছিল। তিনি কোনো ভুল বা অসঙ্গতি দেখলে অবশ্যই সেটাকে সমাধান করার চেষ্টা করতেন, উপেক্ষা করতে পারতেন না। ওমর ইবনে খাত্তাব তিনি একদিন হাঁটছিলেন, পথ চলছিলেন, তিনি দেখলেন কয়েকজন মহিলা তারা কিছুর অপেক্ষায় বসে আছেন। তিনি প্রশ্ন করলেন, তোমাদের কি কোনো প্রয়োজন বা কোনো সমস্যায় আছো? তারা বলল, আমরা খলিফার জন্য অপেক্ষা করছি, তিনি আসবেন এবং আমাদের বিষয়কে ফয়সলা করে দেবেন। ওমর দেখলেন আবু বকর সিদ্দিক তার কর্মস্থলে সেদিন নেই, তিনি কর্মক্ষেত্রে নেই। তিনি খলিফাকে খুঁজতে বের হলেন কিন্তু পেলেন না। শেষ পর্যন্ত তাকে দেখা গেল তিনি আবারও আবু বকর সিদ্দিক বাজারে কাপড় বিক্রি করছেন। ওমর ইবনে খাত্তাব সেই অবস্থায় তাকে হাত ধরে টেনে নিয়ে আসলেন এবং বললেন যে, আপনি এদিকে আসুন, আপনি কি করছেন? আবু বকর বললেন, তোমরা আমাকে যে বেতন দিচ্ছ, যে ভাতা দিচ্ছ, এটা যথেষ্ট নয়, এটা দিয়ে আমি আমার সন্তানদের খাদ্য ভরণ পোষণ করতে পারছি না। ওমর ইবনে খাত্তাব বললেন, ঠিক আছে, আমি আপনার বেতন বাড়িয়ে দেব। ওমর নিজে থেকে সিদ্ধান্ত গ্রহণ করছিলেন। আবু বকর বললেন যে, আমাকে বছরে 300 দিনার এবং দিনে দৈনিক একটি আস্ত বা পুরো একটি ভেড়ার মাংস এই পরিমাণ আমাকে দিতে হবে, দৈনিক একটি আস্ত ভেড়া আমাকে দিতে হবে। ওমর ইবনে খাত্তাব বললেন যে, না, এতটা আপনাকে দেওয়া যাবে না। সুতরাং ওমর ইবনে খাত্তাব সেখানে নিজের পক্ষ থেকে বিতর্কও করছিলেন যে কতটুকু তোমাকে দেওয়া যাবে এবং কতটুকু দেওয়া যাবে না। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু সেখানে উপস্থিত ছিল এবং তিনি বললেন, আবু বকর যেটা চেয়েছেন সেটাই তাকে দিয়ে দিন। ওমর বললেন, তুমি কি তাই মনে করো? আলী বললেন, হ্যাঁ, এটাই উত্তম। শেষ পর্যন্ত ওমর বললেন, ঠিক আছে, তাহলে আমরা এই বিষয়ের উপর একমত হলাম, আবু বকরকে দৈনিক আমরা একটি পুরো ভেড়া দিব খাদ্য হিসেবে এবং বছরে 300 দিনার তাকে দেওয়া হবে। আবু বকর সিদ্দিক তিনি পরবর্তীতে মিম্বারে উঠে দাঁড়ালেন মসজিদে এবং সাহাবাদের উদ্দেশ্যে মসজিদে খুতবা দিয়ে বললেন, আপনারা জানেন আমাকে বছরে 250 দিনার এবং দৈনিক অর্ধেক ভেড়ার মাংস প্রদান করা হতো, কিন্তু সেটা আমার জন্য যথেষ্ট ছিল না। এখন ওমর এবং আলী তারা খুশি হয়ে আমার বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন, 300 দিনার দিবেন তারা বছরে এবং দৈনিক একটি আস্ত ভেড়া আমাকে প্রদান করবেন। আপনাদের কি মতামত? আপনারা কি রাজি আছেন? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ, আমরা রাজি। আল্লাহু আকবর! যিনি খলিফাতুল মুসলিমিন, যিনি মুসলিমদের কর্তৃত্বশীল ব্যক্তি, মুসলিমদের প্রধান ব্যক্তি, যিনি যে ভাতা পাচ্ছিলেন সেটা তার নিজের প্রয়োজন পূরণের জন্য যথেষ্ট ছিল না। যেটা তার প্রাপ্য, সেই প্রাপ্য বিষয়ের জন্য তিনি মানুষের সম্মতির অনুসন্ধান করেছেন, যেটা আমরা মনে হয় যে একটা স্বপ্ন রাজ্য বা কল্পনার রাজ্য নিয়ে যেন আমরা কথা বলছি, অথচ এটাই ছিল বাস্তব, এটাই ছিল সেই সময়ের যারা শাসক এবং শাসিত, যিনি নেতা এবং যারা তার অনুসারী, তাদের মধ্যে আন্তরিক ভালোবাসাপূর্ণ একটি সম্পর্ক। এগুলি হচ্ছে মুসলিম ইতিহাসের গৌরব কথা, স্পষ্ট দলিল ভিত্তিক ঘটনা যা আমাদের জন্য অনুকরণীয় এবং শিক্ষণীয়। সেই ঘটনা থেকে বেশ কিছু লক্ষণীয় বিষয় রয়েছে। প্রথম বিষয়ে আমরা দেখতে পারি যে একজন মানুষ হঠাৎ এই বর্ণনা জেনে অবাক হতে পারে যে একজন ব্যক্তির পরিবারের প্রয়োজনের জন্য দৈনিক কিভাবে একটা আস্ত ভেড়ার মাংস প্রয়োজন হতে পারে। এটা তো আসলে অনেক মাংস। আবু বকর সিদ্দিকের অবস্থা সেই সময় আমরা যদি দেখি, দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিকের খুব বড় পরিবার ছিল না। তার সেই সময়ে একজন স্ত্রী, চারজন স্ত্রী আবু বকর সিদ্দিক তার সারা জীবনে ছিল। সেই অবস্থায় আবু বকর যখন খলিফা হলেন তখন তার একজন স্ত্রীকে তিনি আগেই তালাক দিয়েছেন, বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং আরেকজন স্ত্রী মৃত্যুবরণ করেছিলেন। কাজেই তার স্ত্রী ছিলেন দুইজন, জীবিত অবস্থায় দুইজন ছিলেন। অপরদিকে তার যারা সন্তানাদি তারা কেউ তার উপর নির্ভরশীল ছিলেন না, তারা স্বাবলম্বী ছিলেন। আবু বকরের সন্তানদের মধ্যে আব্দুর রহমান, তিনি বড় হয়েছে, নিজের উপার্জন তিনি নিজেই করতে পারেন। আবদুল্লাহ, তিনি শাহাদাত বরণ করেছেন তার খিলাফতের আগেই। আয়েশা, তিনি ছিলেন উম্মুল মুমিনিন এবং উম্মুল মুমিনিন হিসেবে তিনি রাষ্ট্রীয় তত্ত্বাবধানেই ছিলেন, তাদেরকে বাইতুল মাল থেকে ভাতা প্রদান করা হতো। অপরদিকে আসমা, তিনি বিয়ে করেছিলেন জুবাইর ইবনুল আওয়ামকে। কাজেই আবু বকরের উপরে নির্ভরশীল, আবু বকরের যাদেরকে খাদ্য রোজগার প্রদান করতে হয় সেটা খুবই ছোট একটা পরিবার, তাদের জন্য এত গোশতের কেন প্রয়োজন ছিল? এবং বর্তমান সময়ের মতো সেই সময়কার মানুষরা তারা দিনে পাঁচবার আহার করতেন এরকম ছিল না, এবং কোনো খাবারের সঙ্গে সালাদ, অ্যাপেটাইজার বা ক্ষুধা উদ্রেককারী আরও কিছু বাড়তি খাবার, পানীয় মিষ্টান্ন এত কিছু তারা খেতেন না। তাদের খাবার ছিল খুবই সিম্পল, তাদের খাবার ছিল রুটি এবং গোশত। কাজেই রুটির সঙ্গে একমাত্র যা তারা গ্রহণ করতেন সেটা হচ্ছে গোশত। এই জন্য তাদের এই গোশতের পরিমাণ বেশি ছিল, কারণ বাড়তি অন্য কোনো খাবার তারা গ্রহণ করতেন না। বর্তমান সময়ে আমরা দেখি যে অনেক পুষ্টিবিজ্ঞানী তারা বলে থাকেন রেড মিট বা লাল গোশত এগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয়, কাজে এই গোশতের পরিবর্তে বেশি পরিমাণে সবজি খাওয়া উচিত, ভেজিটেবলস খাওয়া উচিত। কিন্তু অপরদিকে ইসলামিক চিকিৎসাবিদ্যা সেটা আমাদেরকে বলে যে লাল গোশত, রেড মিট, এটা আমাদের জন্য কোনো ক্ষতির বিষয় নয়, যদি ক্ষতিকরই হয়ে যেত সেটা ইসলাম হারাম করে দিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে নিষিদ্ধ করে দিতেন। কাজেই যারা মাংসের বিপরীতে সবজি বেশি খাওয়া উচিত এরকম বিষয়ের উপরে গুরুত্ব দিতে চায় তাদের জন্য একটি, তাদের বিরুদ্ধে একটি যুক্তি হতে পারে, তাদের বিরুদ্ধে একটি যুক্তি হতে পারে আমরা বলতে পারি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি জীবনে কখনো সালাদ আহার করেননি, অথচ তিনি আমরা যা ধারণা করতে পারি তার থেকেও বেশি সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। এবং যখন তিনি মরুভূমিতে থাকতেন বিভিন্ন সময়ে সামরিক অভিযান পরিচালনা করতে গিয়ে সেখানে এক ধরনের প্রাণী পাওয়া যায় যেটা অনেকটা বড় আকৃতির টিকটিকির মতো, যেটাকে দেখতে অনেকটা সেই প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসরদের ছোট সংস্করণ বলে মনে হয়। এই ধরনের প্রাণী তারা বিভিন্ন সময়ে আহার করতেন এবং এই বিষয়টা হাদিসে উল্লেখিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার একটি দাওয়াত দিয়েছিলেন, তাকে এই ধরনের একটি খাবার তাকে পরিবেশন করা হলো। সাধারণত এই খাবারগুলো বেদুইনরা তারা খেত, তারা মরুভূমিতে বসবাস করতো, যাযাবর জীবনযাপন করতো, এই ধরনের খাদ্য তারা গ্রহণ করতো। কিন্তু স্থিতিশীল বসতিতে বা শহর অঞ্চলে মক্কা বা মদিনার মানুষ যারা, তারা এইগুলোকে সাধারণভাবে পছন্দ করতো না, রুচিকর খাবার হিসেবে তারা সেটাকে দেখতো না, কিন্তু আরব বেদুইনরা তারা সেগুলোকে ভক্ষণ করতো। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই খাবার পরিবেশন করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে পছন্দ করলেন না, প্রত্যাখ্যান করলেন। তখন মানুষেরা জিজ্ঞাসা করলো যে এটা কি খাওয়া নিষিদ্ধ বা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা হারাম নয়, তবে এমন কিছু বিষয় যা আমার দেশের মানুষের কাছে এর অস্তিত্ব নেই, কাজে আমি এটা খেতে অভ্যস্ত নই বা ব্যক্তিগতভাবে আমি এটা খেতে অপছন্দ করি, কাজে যদি আপনারা অন্য কোনো খাবার আনতে না পারেন তাহলে আমাকে বাধ্য হয়ে কষ্ট করে এটাকে খেতে হবে। খালিদ বিন ওয়ালিদ যখন তিনি এটা জানলেন তখন তিনি শহরের মানুষ, মক্কার মানুষ হওয়া সত্ত্বেও সেটা খেতে খুব বেশি সমস্যা মনে করলেন না। খালিদ বিন ওয়ালিদ স্বাভাবিকভাবে সামরিক ব্যক্তি ছিলেন, সব রকম প্রতিকূল কঠিন পরিবেশে তাকে থাকতে হবে, কাজেই তার ব্যক্তিত্বের চাহিদা অনুসারে এই ধরনের খাবার খেতে তাকে অভ্যস্ত হতে হবে এবং তিনি গোশত খেতে অভ্যস্ত ছিলেন। আবু উবাইদা ইবনে জাররা, তার একটি কাহিনী প্রচলিত, তার একটি কাহিনী এসেছে বুখারিতে, হাদিসটি এসেছে। আবু উবাইদা ইবনে জাররা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটি যুদ্ধের অভিযানে পাঠিয়েছিলেন এবং যুদ্ধের বাহিনীর সঙ্গে খাদ্যের রসদ কী ছিল? খাদ্যের রসদ ছিল একটি চামড়ার থলে ভর্তি খেজুর। এবং হাদিসের বর্ণনা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে 300 জন ব্যক্তির একটি কাফেলা ছিল, তাদের জন্য খাদ্যের রসদ হচ্ছে চামড়া ভর্তি খেজুর, অতিরিক্ত কোনো খাদ্য নয়, কোনো মশক নয়, শুধুমাত্র খেজুর, এটাই হচ্ছে তাদের জন্য বরাদ্দকৃত খাবার। এবং যখন তাদের খাবার ফুরিয়ে আসছিল তখন যিনি বাহিনীর আমির আবু উবাইদ ইবনে জাররা, তিনি সাধারণ লোকেদের জন্য প্রতিদিন যা বরাদ্দ করলেন, দৈনিক তাদের খাদ্য হিসেবে যা বরাদ্দ করা হলো সেটা হচ্ছে দৈনিক একটা করে খেজুর তারা খাবেন। তিনি হাদিসের বর্ণনা করে তিনি আবু উবাইদাকে জিজ্ঞাসা করেছিলেন একটা খেজুর দিয়ে আপনারা কীভাবে দিন পার করেছেন। তিনি বলেছেন যে আমরা খেজুর খেয়ে সারাটা দিন, বাকি যে দিনটা খেজুর খেয়ে সারাদিন আমরা খেজুরের বিচিটা মুখে রেখে দিতাম এবং সেটাকে চুষতাম। এছাড়া আর আমাদের কী করার ছিল? তারা সফরে ছিলেন, ক্রমাগত তারা পথ চলছিলেন, এবং খাদ্য যখন ফুরিয়ে গেল তখন বাধ্য হয়ে গাছের পাতা খেয়ে পানিতে ভিজিয়ে তাদেরকে টিকে থাকতে হচ্ছিল, কারণ আর তাদেরকে তো বেঁচে থাকতে হবে। এরকম একটি কঠিন পরিস্থিতিতে তারা দেখলেন সমুদ্র তীরে খুব বড় আকারের বালির উঁচু ঢিবির মতো কিছু একটা দেখা যাচ্ছে। কাছে গিয়ে তারা দেখলেন যে একটা তিমি, সামুদ্রিক মাছ, বিশাল আকৃতির একটা তিমি মাছ সমুদ্রের তীরে মরে পড়ে আছে। এবং সেই সময় তারা কনফিউশনে ছিলেন যে এটাকে তারা কি খাবেন না কি খাবেন না। আমরা বর্তমানে জানি যে সামুদ্রিক সমস্ত প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈধ করেছেন, হালাল করেছেন। সেই সময়টা সম্ভবত এটা ছিল যে এই ধরনের বিধান তারা জানতেন না বা জানার আগে। আরেকটা কারণ হতে পারে, তিমি মাছটা ছিল বেশ কিছু সময় আগে থেকেই মৃত অবস্থায়। আবু উবাইদা তিনি সিদ্ধান্ত নিলেন আমির হিসাবে, যেহেতু তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক, যিনি রাসুল, সেই রাসুলের বার্তাবাহক তারা, সেই মিশনে সেই কাজে তারা রয়েছেন, কাজে এরকম একটি পরিস্থিতিতে এই খাদ্য তাদের জন্য আল্লাহর সাহায্য রহমত হিসেবে এসেছে। তারা সিদ্ধান্ত নিলেন তারা সেটাকে ভক্ষণ করবেন। সাহাবায়ে কেরাম সেখানে তাঁবু ফেললেন, তারা তিমি মাছ থেকে কেটে কেটে গোশত গ্রহণ করছিলেন এবং সেই খাবার তারা সংগ্রহ করছিলেন। সেই মাছটি এত বিশাল আকৃতির ছিল যে তিমির চোখ থেকে বালতি দিয়ে তারা তেল বা ফ্যাট সংগ্রহ করছিলেন। শেষ পর্যন্ত মাছের পাশে তারা কাঠ খড় সংগ্রহ করে আগুন জ্বালালেন এবং গোশতগুলো নিয়ে সেখানে তারা রান্না করলেন, এবং কিছু গোশত সেগুলোকে তারা রোদে শুকিয়ে পরবর্তীতে খাওয়ার জন্য প্রস্তুত করে নিলেন। আবু উবাইদা ইবনে জুরারা, তার কাছে সেই মাছের আকৃতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, তিনি বলেছেন যে মাছের পাজর থেকে একটা হাড় আলাদা করা হয়েছিল। তারা যাচাই করার সিদ্ধান্ত নিলেন যে এটা আসলে কত বড়। তখন তাদের মধ্যে সবচেয়ে যিনি দীর্ঘদেহী লম্বা ব্যক্তি তাকে বসিয়ে দেওয়া হলো সবচেয়ে লম্বা উঁচু যেই উট তার উপরে, এবং তখন তাকে বলা হলো যে সেই পাজরের হাড়ের মাঝখান দিয়ে তুমি উট নিয়ে চলে যাও। সবচেয়ে লম্বা ব্যক্তি উটের উপরে চড়া অবস্থায় তিনি খুব স্বাভাবিকভাবেই মাথা না ঝুঁকিয়েই সেই তিমি মাছের পাজরের হাড়ের নিচ দিয়ে চলে আসতে পারলেন। কাজে এত বিশাল একটা আকৃতি ছিল সেই মাছের, এবং সেখান থেকে তারা এত যথেষ্ট পরিমাণে খাবার গ্রহণ করলেন রীতিমতো তারা মোটা হয়ে যাচ্ছিলেন। এক মাস তারা সেখানে অবস্থান করেছিলেন। 300 সৈন্যের এক বিশাল বাহিনী, অর্থাৎ 300 সৈন্যের এক বিশাল বাহিনী, একটি সেনাবাহিনী সেই খাদ্য থেকে এক মাস আহার করতে পেরেছে, এত বিশাল একটি আকৃতি ছিল। শেষ পর্যন্ত যখন তারা ফিরে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আশ্চর্যজনক ঘটনা সম্পর্কে জানালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বললেন, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য রিজিক। আমার জন্য কি তোমরা কিছু নিয়ে এসেছো? তারা বললেন, হ্যাঁ, শুকনো কিছু গোশত। তারা বললেন, হ্যাঁ, কিছু গোশত শুকিয়ে আপনার জন্য আমরা নিয়ে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেখান থেকে খাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন, কারণ তিনি সেটাকে আল্লাহর পক্ষ থেকে বারাকাপূর্ণ একটি রিজিক হিসেবে বিবেচনা করছিলেন। কাজে সাধারণভাবে লাল গোশত, রেড মিট, এতে কোনো সমস্যা নেই, যেটা আমরা পুষ্টিবিজ্ঞানীদের কাছ থেকে শুনে শুনে অভ্যস্ত, কোলেস্টেরল, ফ্যাট ইত্যাদি ইত্যাদি বিষয়। সমস্যা আসলে অন্য কোনো বিষয়ে, সমস্যা হচ্ছে শারীরিক পরিশ্রম না করা, স্থবির নিষ্ক্রিয় জীবন, ইনঅ্যাক্টিভ লাইফস্টাইল, কোনো এক্সারসাইজ না করা, এই ধরনের জীবনযাপন করা, এটা হচ্ছে একটা সমস্যা। এবং আরেকটা সমস্যা হচ্ছে অতিভোজন, চর্বির মতো বিষয়গুলোতেও কোনো সমস্যা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলোকে হালাল করেছেন, বৈধ করেছেন। এবং এই প্রসঙ্গে একজন শায়খ তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন, তিনি বলেছেন আফগানিস্তানের কথা, ভেড়ার মাংস খাওয়ার প্রসঙ্গে তিনি বলেছেন, ভেড়ার দুই ধরনের ভেড়া রয়েছে, এক ধরনের ভেড়ার লেজ থাকে এবং তাদের দেহের পিছনের অংশে পিঠের দিকে বড় আকারের চর্বির স্তূপ থাকে, সেটাকে কেটে কেটে মুজাহিদিনরা আফগানিস্তানে তারা সেটাকে ভক্ষণ করেন। তারা যে অংশটাকে খাবার হিসেবে গ্রহণ করছেন সেটা হচ্ছে নিরেট, 100% পিওর কোলেস্টেরল, পুরোটাই ফ্যাট, চর্বি। কোনো একজন পুষ্টিবিজ্ঞানী যদি এরকম কথা শুনে যে কোনো মানুষ 100% কোলেস্টেরল ফ্যাট খাচ্ছে, তাহলে হয়তো সে তখন হয়তো বা তারা একটি হালকা স্ট্রোক করে বসতে পারে। কিন্তু এমন কোনো বর্ণনাকে কখনো শুনেনি যে কোনো একজন মুজাহিদিন আল্লাহর রাস্তায় যিনি যুদ্ধ করেন তিনি হাই কোলেস্টেরল লেভেলের কারণে মৃত্যুবরণ করেছেন। সাহাবায়ে কেরাম যে ধরনের জীবনযাপন করতেন, যে ধরনের পরিশ্রম, শারীরিক অ্যাক্টিভিটিসের মধ্যে তারা ছিলেন, তাতে এই ধরনের বিষয়ের কোনো অবকাশ ছিল না। এবং বিশেষ করে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি খলিফা হিসেবে যখন যে উপদেশগুলো দিয়েছিলেন সেই বিষয়গুলো যদি আমরা দেখি, সেটা মুসলিমদেরকে উৎসাহিত করত একটি কঠিন জীবনযাপনে অভ্যস্ত হওয়ার জন্য, শারীরিক পরিশ্রমে অভ্যস্ত হওয়ার জন্য। ওমর যখন তিনি আমিরুল মুমিনিন হয়েছিলেন তখন তিনি প্রাদেশিক গভর্নরদের কাছে চিঠি পাঠিয়েছিলেন, নির্দেশনা পাঠিয়েছিলেন, মুসলিমরা যেন বিলাসী আয়েশী জীবনযাপনে অভ্যস্ত না হয়ে যায়। আবু উসমান আন্নাহাদি তিনি বলেছেন, যখন আমরা উতবা বিন ফারকাতের সঙ্গে আজারবাইজান সেখানে ছিলাম, তখন আমরা ওমর ইবনে খাত্তাবের একটি পত্র, একটি চিঠি লাভ করলাম, এবং সেই চিঠিতে ওমর খলিফা হিসেবে নির্দেশনা দিয়েছিলেন, হে লোকেরা, তোমরা তোমাদের পিতা, তোমাদের পূর্বপুরুষ ইসমাইলের পোশাক পরতে অভ্যস্ত হও, বিলাসিতা থেকে সাবধান থাকো এবং অমুসলিমদের পোশাকের ব্যাপারে সাবধান থেকো। বেশি সময় কাটাও রোদের নিচে, সূর্যের নিচে, কারণ এটাই আরবদের জন্য উত্তম গোসল স্বরূপ। রুক্ষ হও, কঠিন হও এবং প্রস্তুত থাকো। মাঝে মাঝে খালি পায়ে হাঁটার অভ্যাস করো। ঘোড়ার পিঠে আরোহণ করার পরিবর্তে লাফিয়ে ওঠার অভ্যাস করো। তীর ছোড়ো এবং দুই লক্ষ্যবস্তুর মাঝে না হেঁটে দৌড়াও। কাজে এই সমস্ত নির্দেশনা যদি কোনো একজন মুসলিম, একজন ব্যক্তি মেনে চলে, তাহলে কিভাবে তার শরীরে মেদ বাড়তে পারে, ওজন বাড়তে পারে, কিভাবে তার জন্য গোস্তখাওয়া নিষিদ্ধ হতে পারে এবং কোলেস্টেরলই বা তার কী ক্ষতি করতে পারে। কাজে লাল গোস্ত, রেড মিট, এতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে দুইটা বিষয়। এক নম্বর হচ্ছে স্থবির, ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় জীবনযাপন, এবং দুই নম্বর বিষয় হচ্ছে অতি ভোজন, অতিরিক্ত খাদ্য গ্রহণ করা। আবুকার সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জীবনী আলোচনার প্রসঙ্গে এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সাধারণ মুসলিমদের লাইফস্টাইল, জীবনযাপন, জীবন ধারণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়। এবং এই আলোচনাগুলোর মধ্যে ইসলামের বৈচিত্র্য এবং শ্রেষ্ঠত্বের দিকটাই ফুটে ওঠে। যে কোনো বিষয়ে যদি আমরা ইসলামের নির্দেশনা অনুসরণ করি সেটা আমাদের জন্য উপকার ছাড়া ক্ষতি কখনোই বয়ে আনে না। এই খাদ্য অভ্যাস সম্পর্কে আলোচনা করতে গিয়ে একজন শায়খ তিনি তার আলোচনায় বলেছেন, তিনি যখন আমেরিকায় ছিলেন তখন তিনি একটি দোকানে গিয়েছিলেন। সেটা ছিল একটা জুসের দোকান, ফলের রসের দোকান। বিভিন্ন রকমের ফল ফলাদির জুস সে প্রস্তুত করে সেখানে বিক্রি করা হতো। সেখানে গিয়ে তিনি একটা স্পেশাল জুস দেখে খুবই অবাক হলেন এবং সেই জুস ছিল ঘাসের তৈরি। অর্থাৎ ঘাস ব্লেন্ডারে পিষে প্রস্তুত করে সেখানে কিছু ঔষধ প্রয়োগ করে সেটাকে বিক্রি করা হচ্ছে এবং এক কাপ ঘাসের জুসের দাম রাখা হচ্ছে $4 এবং মানুষ সেটাকে কিনছে, মানুষ খাচ্ছে। হতে পারে এটা মার্কেটিংয়ের একটা অসাধারণ উদাহরণ, কিভাবে একটা পণ্যকে বাজারজাত করে মানুষের কাছে বিক্রি করা যায়। একটা কৌতুক রয়েছে এই প্রসঙ্গে অনেকটা এরকমের, যে বরফের দেশে বসবাস করে এস্কিমো, তার সঙ্গে সাক্ষাৎ ঘটলো এক মার্কেটিং অফিসারের। মার্কেটিং অফিসার তাকে এমনভাবে মোটিভেট করলো শেষ পর্যন্ত বরফে বাস করা এস্কিমো সেই ব্যক্তির কাছ থেকে একটা ফ্রিজ কিনে বাড়িতে ফেরত গেল। খাদ্য গ্রহণ প্রসঙ্গে কিভাবে খাবার খেতে হবে, কতটুকু খেতে হবে, এ প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনাগুলো অনুসারে ইসলামী চিকিৎসা শাস্ত্র বিকশিত হয়েছে এবং সেখানে আমাদের জন্য এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। গোস্ত খাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আদম সন্তান যে সমস্ত পাত্রগুলোকে পূর্ণ করে এর মধ্যে তার পেটের চেয়ে আর কোনো মন্দ পাত্র হতে পারে না। আদম সন্তান পেটের চেয়ে আর কোনো মন্দ পাত্র কখনো পূর্ণ করে না। কাজে যখন আমরা অতিরিক্ত খাবার দিয়ে সেই পাত্রকে পূর্ণ করব, তখন আমাদের পাকস্থলী হয়ে যাবে যত রকম রোগ ব্যাধি সবগুলোর বাসার মতো। অতিরিক্ত খাদ্য গ্রহণের মাধ্যমে আরেকটি বিষয় প্রকাশিত হয়, সেটা হচ্ছে আমাদের লোভ। সাহাবায়ে কেরাম তারা পেটের এক তৃতীয়াংশ জায়গা খালি রাখতেন, তারা নিয়মিত রোজা রাখতেন এবং তাদের জীবন ছিল খুবই কর্মব্যস্ত একটি জীবন এবং তাদের মাঝে অনেকে এতটাই দরিদ্র ছিলেন যে শুধুমাত্র খেজুর ছাড়া তাদের আর কোনো খাদ্যও ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতাম আমি এমন অবস্থায় যখন আমার পেটে কোনো খাদ্য থাকতো না, ক্ষুধার্ত অবস্থায়। যদি গোস্ত খাওয়া বা চর্বি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতো, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আমাদের জন্য হারাম করে দিতেন। অথচ আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে যেটা উল্লেখ করেছেন, বনী ইসরায়েলের জন্য শাস্তি হিসেবে তিনি তাদের জন্য চর্বি খাওয়াকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। এবং আরেকটি কারণ, যে কারণে আবু বকর সিদ্দিকের জন্য দৈনিক একটি আস্ত ভেড়ার মাংসের প্রয়োজন হতো, সেই কারণটা ছিল তিনি ছিলেন খুবই অতিথিপরায়ণ একজন ব্যক্তি, উদার এবং মহানুভব একজন ব্যক্তি। নিয়মিত তার বাড়িতে লোকজন আসা যাওয়া করত, তিনি মেহমানদারি করতেন, তার ঘরের দরজা সব মানুষের জন্য সবসময় খোলা ছিল। এই কারণগুলোর কারণে তিনি দৈনিক একটি আস্ত ভেড়া চেয়েছেন। এবং আরও একবার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ভূমিকা, তিনি অনেকগুলো ভালো কাজের সূচনা করেছেন, তিনিও আরেকটি বিষয়ের সূচনাকারী হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক তার ব্যক্তিত্ব এমন ছিল, তিনি কখনোই মানুষের কাছে গিয়ে নিজের অভাব প্রয়োজনের কথা বলতেন না। উমর ইবনে খাত্তাব তার বিচক্ষণতার মাধ্যমে বুঝে গিয়েছেন, যখন আবু বকরকে দেখা গেছে বাজারে তিনি ব্যবসায়িক কাজে ব্যস্ত, তিনি বুঝতে পেরেছেন যে যা দেওয়া হচ্ছে আবু বকরের জন্য সেটা যথেষ্ট নয়, তার জন্য বেতন ভাতা আরও বৃদ্ধি করতে হবে। এবং ওমর এই কাজের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই কাজের সূচনা করেছেন এবং তার ভাতার পরিমাণ তিনি বৃদ্ধি করেছেন। আরেকটি বিষয় হচ্ছে সার্বক্ষণিক কাজ করা। মুসলিমদের প্রয়োজন পূরণ করার জন্য আমাদেরকে সার্বক্ষণিক কাজ করতে হবে। ওমর ইবনে খাত্তাব তিনি দেখলেন আবু বকর সিদ্দিক তিনি হচ্ছেন মুসলিমদের নেতা, মুসলিমদের খলিফা, কাজেই এই পদে এই কাজে তাকে সার্বক্ষণিকভাবে ব্যস্ত থাকতে হবে। তিনি যদি তার মূল সময়কে ব্যয় করে ফেলেন বাজারে গিয়ে ব্যবসায়িক কাজে আর অবসর সময়ে পার্ট টাইম জব হিসেবে খলিফার দায়িত্ব পালন করেন, এটা মুসলিমদের প্রয়োজনগুলোকে পূরণ করবে না। মুসলিম হিসেবে আমাদের বিভিন্ন প্রয়োজন পূরণ করার জন্য দক্ষ, প্রফেশনাল, পেশাদার ব্যক্তিদের প্রয়োজন। এ প্রসঙ্গে একজন আলেম তার বিখ্যাত উক্তি, তিনি বলেছেন যে আমাদের আজকের বর্তমান যুগের সমস্যা হচ্ছে যে আমরা ওই সমস্ত মহিলাদের মতো আমিরুল মুমিনিনের অপেক্ষায় বসে আছি যে কখন তিনি আসবেন, তিনি আসলে আমরা তাকে আমাদের সমস্যাগুলোর কথা বলবো, কিন্তু নিজে থেকে এই বিষয়ে সমাধান করার জন্য কোনো উদ্যোগ আমরা গ্রহণ করছি না। বিভিন্ন বিষয়ে মুসলিম পরিবারগুলোর ফতোয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যোগ্য লোককে খুঁজে পাওয়া যায় না। মুসলিম পরিবারগুলোর মধ্যে কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়, সেক্ষেত্রে যোগ্য লোককে পাওয়া যাচ্ছে না। মধ্যস্থতাকারী প্রয়োজন হয়, কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সমস্যার মধ্যে আছি, কিন্তু যারা সেই সমস্যাগুলোকে সমাধান করবেন সেই সমস্ত ব্যক্তিগুলোকে আমরা খুঁজে পাচ্ছি না, হোক সেটা আর্থিক সমস্যা কিংবা পারিবারিক সমস্যা। আমাদের ভালো ইসলামিক শিক্ষা দরকার, সেই ক্ষেত্রেও যোগ্য ব্যক্তিদেরকে আমরা পাচ্ছি না। অনেকে আরবি শিখতে চান, শরিয়া সম্পর্কে জানতে চান, কিন্তু কে এই বিষয়গুলো আমাদেরকে শিক্ষা দেবে, কোথেকে আমরা এগুলো শিখবো, সেই মানুষেরা কোথায় ব্যস্ত সেটা আমরা দেখার প্রয়োজনীয়তা অনুভব করি না। এই বিষয়গুলোতে পেশাদার দক্ষ লোক না থাকার কারণে আমাদের অবস্থা, আমরা অন্য দিক থেকে এর চরম মূল্য দিয়ে যাচ্ছি। একদিকে আমরা এই কাজের জন্য দক্ষ প্রফেশনাল লোক তৈরি করি না, এর জন্য অর্থ খরচ করতে চাই না, আরেকদিকে আমরা নিষ্ক্রিয় অবস্থায় বসে আছি। ওমর ইবনুল খাত্তাব এই অবস্থা বুঝে তিনি আমিরুল মুমিনিনকে চেয়েছেন সার্বক্ষণিক ফুল টাইম তাকে কাজে ব্যস্ত রাখার জন্য। প্রয়োজনে অপরদিকে তার পারিবারিক প্রয়োজন পূরণ করার জন্য যে কাজগুলো প্রয়োজন, বেতন ভাতা বৃদ্ধি করা প্রয়োজন, সেই সিদ্ধান্ত তিনি নিয়েছেন, সেই কাজ তিনি করেছেন। খলিফা হওয়ার কারণে আবু বকর সিদ্দিককে তার বেতন ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে, বিষয়টা এমন ছিল না। যখন তিনি খলিফা ছিলেন না, তখন তিনি যা উপার্জন করতেন, তার জীবনযাপনের মান যা ছিল, সেই পরিমাণ অর্থই তিনি চেয়েছেন। তিনি যতটুকুই গ্রহণ করেছেন যা তার এবং তার পরিবারের জন্য মিনিমাম প্রাপ্য ছিল। খলিফা হওয়ার পরেও আবু বকর সিদ্দিক তার চরিত্র বা তার খুলুক এর কোনো পরিবর্তন ঘটেনি। খলিফা হওয়ার আগে আবু বকর সিদ্দিক তিনি যেখানে বসবাস করতেন, মদিনার বাইরের একটি ছোট গ্রাম সুনহা, সেখানে তিনি বসবাস করতেন এবং সেখানে একটি পরিবারের তাদের পশুগুলোর দুধ দোহন করে দিতেন। যখন তিনি খলিফা হলেন, তখন সেই প্রতিবেশীর একটি বাচ্চা মেয়ে সে বলে উঠল, এখন তো আর আবু বকর আমাদের পশুগুলোর দুধ দোহন করে দিবেন না, কারণ তিনি খলিফা হয়ে গেছেন। এটা শুনে আবু বকর সিদ্দিক বললেন, না, এখনও আমি তোমাদের পশুগুলোর দুধ দোহন করে দেব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আমার এই নতুন কাজ যা আমি লাভ করেছি এটা যেন আমি আগে যা করতাম সেই কাজে কোনো বাধা সৃষ্টি না করে। অর্থাৎ আবু বকর বুঝিয়েছেন এই কাজের কারণে যেন আমার চরিত্র, আমার খুলুক পরিবর্তন না হয়ে যায়, আগে যে কাজগুলো স্বাভাবিকভাবে আমি করতাম এখনও যেন আমি সেগুলো করতে পারি। এটা ছিল আবু বকর সিদ্দিকের চরিত্রগত বিনয়, তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি নিয়মিতভাবে তাদের পশুগুলো দুধ দোহন করতেন এবং তাদেরকে জিজ্ঞাসাও করতেন যে তোমরা কি চাও, তোমরা কি ফেনাযুক্ত দুধ চাও নাকি ফেনা ছাড়া দুধ চাও। যদি তারা বলতো আমরা ফেনা চাই, তাহলে ফেনা তৈরি করার জন্য তিনি দুধের পাত্রকে, বাটি বা গামলাকে নিচে নামিয়ে রাখতেন, দুধ দোহন করতেন। আর যদি তারা বলতো যে আমরা ফেনা চাই না, তাহলে তিনি গামলাটিকে উপরের দিকে তুলে দুধ দোহন করতেন। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন, অথচ এটাই হচ্ছে তার একেবারে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা এবং জীবনযাপন। বর্তমানে আমরা অনেক সময় দেখি যারা মানবরচিত বিধানে পরিচালিত হয় এমন রাষ্ট্রগুলোর প্রধান, তারা বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতে এসে তাদের বিভিন্ন মানবিক দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেন, কিন্তু বাস্তবে সেগুলো কৃত্রিম বিনয় প্রকাশ ছাড়া আর কিছুই নয়। যখন সাধারণভাবে তারা চলাফেরা করেন রাস্তায়, সাধারণ মানুষদেরকে তারা ঘণ্টার পর ঘণ্টা জামে আটকে রাখেন, বিপরীত দিকে রাস্তা পুরো খালি করে দেওয়া হয়, তারপর তারা চলাফেরা করেন, আর মাঝে মাঝে তারা ছবি প্রকাশ করেন, তারা রিকশায় ঘুরে বেড়াচ্ছেন, ভ্যানে চড়ে বেড়াচ্ছেন, আর বোঝানোর চেষ্টা করছেন দেখো আমি কত সাধারণ। মুসলিম খলিফাদের জীবন সাধারণ ছিল, কিন্তু সেটা কৃত্রিম বিনয়, কিন্তু তারা কোনো কৃত্রিম বিনয় প্রকাশ করতেন না, তাদের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা ছিলেন, তখন তিনি একেবারে গাছের নিচে শুয়ে ঘুমাতেন। একজন ব্যক্তি যখন তাকে এই অবস্থায় দেখলো, সে আশ্চর্য হয়ে বলল যে এটা শুধুমাত্র তখনই সম্ভব যখন একজন ব্যক্তি ন্যায়পরায়ণতা অবলম্বন করে, ন্যায়ের সঙ্গে, আদলের সঙ্গে যখন সে তার কাজ পরিচালনা করে, সেই অবস্থাতেই একজন ব্যক্তি এত সাধারণভাবে জীবনযাপন করতে পারে। আবু বকর সিদ্দিক তিনি তার সাধারণ কাজগুলোকে তিনি নিজেই পরিচালনা করতেন, তার ঘরের গৃহস্থলী কাজ তিনি নিজে পরিচালনা করতেন, খলিফা হওয়ার আগেও যে কাজ তিনি করেছিলেন তার প্রতিবেশীর দুধ দোহন করে দেওয়ার কাজটি, সেই কাজটি তিনি অব্যাহত রাখেন। তাদের ভেতরের অবস্থা কোনো পথ গ্রহণ করার কারণে পরিবর্তিত হয়ে যায়নি, কারণ তাদের ভিতরের অবস্থা ছিল সবচেয়ে উত্তম মানসিক অবস্থার বহিঃপ্রকাশ। খলিফাতুল মুসলিমিন তার সেনাবাহিনী পারস্য রোমান সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দিচ্ছে, সিংহাসন কাঁপিয়ে দিচ্ছে, দুনিয়ার বড় বড় প্রতাপশালী রাজাবাদশাহ যারা তারা আতঙ্কিত অবস্থায়, আর তিনি একজন বৃদ্ধা মহিলার পশুগুলোর দুধ দোহন করে দিচ্ছেন। আবু বকর সিদ্দিকের কাছে মদিনায় থাকাই সাধারণ ছিল, স্বাভাবিক ছিল, সুখকর ছিল, তার জন্য কোনো বিশেষ প্রাসাদ তৈরি করার প্রয়োজন হয়নি, তিনি সাধারণ মাটির ঘরেই বসবাস করতেন, তার জন্য কোনো দেহরক্ষীর প্রয়োজন ছিল না, গার্ডের প্রয়োজন ছিল না, যারা সবসময় চতুর্দিক থেকে তাকে ঘিরে রাখবে, সাধারণ মানুষ তার কাছে পৌঁছাতে পারবে না, এরকম কোনো ব্যবস্থাপনা ছিল না, সোনা রূপা দিয়ে তৈরি করা কোনো জাকজমকের প্রয়োজন তার ছিল না। ওমর ইবনুল খাত্তাব তার গভর্নরদেরকে নির্দেশনা দিয়েছিলেন, শৌখিন মানুষদের পোশাক পরা থেকে দূরে থাকবে এবং তোমাদের পূর্বপুরুষদের সাধারণ পোশাককে অব্যাহত রাখবে। একেবারে সাধারণ মানুষদের মতো দুই টুকরা কাপড় দিয়ে জামা বানিয়ে সেটা দিয়ে শরীর ঢেকে রাখবে। খলিফা হওয়ার পরে আবু বকর সিদ্দিক তিনি একই ধরনের সাধারণ পোশাক যা আগে তিনি পরিধান করতেন সেগুলো পরেই তার জীবন অতিবাহিত করেছেন। আরেকটি ঘটনা দেখে আমরা যাচ্ছি, আবু বকর সিদ্দিক তিনি খলিফা হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মৃত্যু হয়ে গেছে। তার পরবর্তী একটি ঘটনা, ওমর ইবনে খাত্তাব তিনি একদিন আবু বকরের কাছে আসলেন এবং এসে বললেন, চলুন আমরা উম্মে আইমানকে দেখে আসি। উম্মে আইমান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা ছিলেন না, বরং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেছেন, তাকে বড় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা তার খাদেমা ছিলেন উম্মে আইমান, এবং পরবর্তীতে তিনি শিশু অবস্থা থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করে বড় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মায়ের মতোই দেখতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন উম্মি বা আদা উম্মি, যে তিনি আমার মায়ের পরে মায়ের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার খুবই আন্তরিকতাপূর্ণ ভালোবাসাপূর্ণ একটি সম্পর্ক ছিল। নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খোঁজখবর নিতেন, তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। ওমর এসে আবু বকরকে বলছেন যে চলুন আমরা উম্মে আইমানকে দেখে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাকে দেখতে যেতেন। এভাবে সেই দুইজন ব্যক্তি বৃদ্ধা মহিলা উম্মে আইমানকে দেখতে গেলেন। যখন সেই বৃদ্ধা মহিলা ওমর এবং আবু বকরকে দেখলেন, তিনি উঠে বসলেন এবং কাঁদতে শুরু করলেন। আবু বকর তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাঁদছেন? তাদের উপস্থিতিতে সেই সময়ে উম্মে আইমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই স্মরণ হচ্ছিল। সেটা বুঝতে পেরে তারা জিজ্ঞাসা করলেন, আপনি কেন কাঁদছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যা উত্তম, তার জন্য যে উত্তম যেটা, সেই ফয়সালাই ঘটিয়েছেন, সেটাই ঘটেছে। উম্মে আইমান তিনি বললেন, আমি এই জন্য কাঁদছি না, আমি এই জন্য কাঁদছি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মাঝে নেই। আমি জানতাম তিনি একদিন আমাদের মাঝে থাকবেন না, বরং আমি এই কারণে কাঁদছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কারণে আসমান থেকে আসা ওহিও বন্ধ হয়ে গেছে, এখন আর আমাদের কাছে কোনো ওহি আসে না। এই কথাগুলো আবু বকর এবং ওমারের অন্তরেও আলোড়ন সৃষ্টি করল এবং তারাও সেখানে সেই বৃদ্ধা মহিলার সঙ্গে কাঁদতে শুরু করলেন। তারা একই সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মিস করছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদের যে একটি সংযোগ ছিল, যে কোনো একটি ঘটনার প্রেক্ষিতে সরাসরি ওহি নাজিল হতো। একজন বাদে কোনো সাহাবীর নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সরাসরি উল্লেখ করেননি, কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে তারা বুঝতেন যে আমাদের এই ঘটনাগুলোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াহি এসেছে। কাজেই এটা এক ধরনের সংযোগ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছেন, এই সংযোগ, এই নৈকট্য আর তাদের ছিল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে। এই বিষয়গুলো স্মরণ করে তারা আবেগপ্রবণ হয়ে যান এবং সেখানে তারা অশ্রু বিসর্জন করছিলেন। এখান থেকে আরও একটি বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই ধরনের বিষয়গুলোকেও ওমর আবু বকর তারা লক্ষ্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, যখন তিনি যাদের খোঁজ খবর নিতেন, তারা যেন এখন এটা মনে না করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমাদের মাঝে নেই, এখন আর আমাদের কেউ খোঁজ খবর নিচ্ছে না, বরং আবু বকর এবং ওমর গিয়ে আগের মতোই উম্মে আইমানকে দেখে আসতেন, তার কোনো প্রয়োজন আছে কিনা সেই বিষয়গুলো তারা খোঁজ খবর নিতেন, সেই দায়িত্ব তারা পালন করেছেন। আমরা আমাদের আলোচনার এই আলোচনার শেষ দিকে চলে এসেছি এবং শেষ দিকে আমরা কয়েকটি টুকরো ঘটনা উল্লেখ করতে চাই, যেগুলো আবু বকর সিদ্দিকের সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধের দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরে। আবু বকর সিদ্দিক, তিনি একজন মহিলার সঙ্গে তার সাক্ষাৎ ঘটল, জাইনাব নামে একজন মহিলা। আবু বকর দেখলেন যে সেই মহিলা কারো সঙ্গেই কথা বলছে না। তিনি খোঁজখবর নিলেন, জিজ্ঞাসা করলেন যে এই মহিলা কারো সঙ্গে কথা বলছে না কেন। কারণ জাহিলি যুগের একটা নিয়ম ছিল যে কখনো কখনো মানুষ কারো সঙ্গে কথা না বলার মানত করতো এবং এটাকে তার একটি ইবাদত বলে মনে করতো, কিন্তু এগুলোর কোনো ভিত্তি নেই। সেই কারণে আবু বকর এটাকে তদন্ত করার সিদ্ধান্ত নিলেন। আবু বকরের কাছে জবাব দেওয়া হলো যে হ্যাঁ, এই মহিলা সেই সিদ্ধান্তই গ্রহণ করেছে, সে কথা না বলার মানত করেছে। আবু বকর বললেন যে কথা না বলে থাকা এটা অবৈধ, এটা জাহিলি যুগের কাজ, তুমি এটাকে ত্যাগ করো, তুমি কথা বলো। নসিহত শুনে মহিলা মানত ভঙ্গ করলো, ভেঙে ফেললো এবং কথা বললো। সে জিজ্ঞাসা করলো, আপনি কে? আবু বকর বললেন, আমি একজন মুহাজির। মহিলা প্রশ্ন করলো, আপনি কোন গোত্রের মুহাজির? তিনি বললেন, কুরাইশ গোত্রের। মহিলা আবারও প্রশ্ন করলো, কুরাইশের কোন গোত্রের আপনি কে? প্রথমে যে মহিলা কথাই বলবে না সিদ্ধান্ত নিয়েছিল, সে এখন একের পর এক প্রশ্ন করতে শুরু করেছে। কাজেই আবু বকর কিছুটা বিরক্ত স্বরেই বললেন, তুমি যাকে জানতে চাচ্ছ আমি হচ্ছি খলিফাতু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, আমি হচ্ছি আবু বকর। সেই মহিলা জিজ্ঞাসা করলো, ইয়া খলিফাতু রাসূলিল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, আল্লাহ তাআলা জাহিলিয়াতের পর যে সত্য এবং সঠিক ধর্ম, সঠিক দীন ইসলাম আমাদেরকে দান করেছেন, এর উপর আমরা কতদিন অটল অবিচল থাকতে পারব? মহিলা সে জাহিলিয়াতের সময় দেখেছে, আবার একই সঙ্গে সে ইসলামকেও দেখেছে। কাজে এই দুইটি বিষয়কে তুলনামূলকভাবে বিবেচনা করে সে আগ্রহী ছিল জানতে যে এই সত্য, সঠিক দীনের উপরে আমরা কতদিন থাকতে পারব। আবু বকর জবাব দিয়ে বললেন, যতদিন তোমাদের ইমামরা তোমাদের নেতা যারা, তারা সঠিক পথ গ্রহণ করে রাষ্ট্র টিকিয়ে রাখবে, কায়েম রাখবে ততদিন পর্যন্ত। মহিলা খুবই সাধারণ একজন মহিলা ছিল, সে জিজ্ঞাসা করলো নেতা কারা হয়, নেতা কারা? আবু বকর বললেন, তোমাদের মধ্যে কি এমন কোনো মানুষ নেই সম্প্রদায়ের মধ্যে যারা যখন কোনো কথা বলে মানুষ সেগুলোকে মেনে চলে? মহিলা বলল, হ্যাঁ আছে। আবু বকর বললেন, তারাই হচ্ছেন নেতা। এবং হাদিসটি এসেছে বুখারিতে। কাজে এই হাদিস থেকে আবু বকর সিদ্দিক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মহিলার সেই প্রশ্নের মাধ্যমে আমরা জানতে পারছি যে ততদিন পর্যন্ত মুসলিমরা সত্য ন্যায়ের উপরে, সঠিক দিনের উপরে থাকবে, যতদিন পর্যন্ত মুসলিমদের যারা নেতা তারা সঠিক পথ গ্রহণ করে তার উপরে রাষ্ট্রকে কায়েম রাখবে। নেতৃত্বের অবস্থানে যারা মানুষ তারা যখন দূষিত হয়ে যান, তখন সমস্ত রাষ্ট্র, সমস্ত ব্যবস্থা, সমাজ সব কিছু বিভ্রান্ত হয়ে যায়, দুর্নীতি সব জায়গায় ছড়িয়ে পড়ে। ততক্ষণ পর্যন্ত মুসলিমদের যিনি ইমাম, খলিফা, নেতা, তিনি সঠিক পথের উপরে থাকবেন, মুসলিম উম্মাহ সঠিক পথের উপরে থাকবে। তিনি মানুষদেরকে সৎ কাজের আদেশ করবেন এবং অসৎ কাজ থেকে বিরত রাখবেন। আবু বকর সিদ্দিক কুরআনের আয়াতের শিক্ষা মানুষকে প্রদান করতেন। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ইমানদার লোকেরা, তোমাদের নিজেদের দায়িত্ব নিজেদের উপরে। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, যখন আল্লাহ তোমাদেরকে হেদায়ত করেছেন তখন কোনো পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। যদি কোনো ব্যক্তি গোমরা হয়ে থাকে তাহলে সেই পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেরা সঠিক পথের উপরে চলতে থাকবে। আবু বকর সিদ্দিক তিনি বুঝতে পারলেন, তার বিজ্ঞতা বিচক্ষণতা থেকে তিনি বুঝতে পারলেন যে মানুষ হয়তো এই আয়াতের সঠিক অর্থ বুঝতে ব্যর্থ হতে পারে, নাও বুঝতে পারে। কাজেই তিনি লোকেদেরকে একত্র করে বললেন যে হে লোকেরা, তোমরা এই আয়াত পড়ে থাকো ঠিক, কিন্তু এর অর্থকে অন্যভাবে বুঝে থাকো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন লোকেরা জালিমকে, অন্যায়কারীকে, সীমালঙ্ঘনকারীকে দেখার পরেও তাকে শাস্তি দেবে না, তাকে বিরত করবে না, তখন অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে একটি ব্যাপক শাস্তি, আযাবের সম্মুখীন করবেন। কাজেই যখন চোখের সামনে অন্যায় ঘটবে এবং মানুষ যদি কোনো কাজে বাধা না দেয় আর বলতে শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের দায়িত্ব নিজেদের উপরে, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা হাদাইতুম, তোমাদের কোনো পথভ্রষ্ট ব্যক্তি কোনো ক্ষতি করতে পারবে না, এটা হচ্ছে সেই আয়াতের ভুল অর্থ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে ব্যবহার করে আবু বকর লোকেদেরকে বলছেন, যখন মানুষ জালিমদেরকে দেখার পরেও সেটাকে বিরত করবে না, তাকে বাধা দেবে না, তখন আল্লাহ সমস্ত মানুষদেরকে একটি আযাবের সম্মুখীন করবেন, শাস্তির সম্মুখীন করবেন। ইমাম আন-নাওয়াবী তিনি এই আয়াতের এবং হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে পথভ্রষ্ট ব্যক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এর মানে এই না যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, বরং এর মানে এটাই যে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার পরেও যদি মানুষ আমাদেরকে অনুসরণ না করে, সেই অবস্থায় তাদের সেই পথভ্রষ্টতা বাকি মানুষদের কোনো ক্ষতি করতে পারবে না। এবং এই উম্মতের একটি বিজয়ী দল যারা সবসময় হকের উপরে বিজয়ী থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা তাযালু তুআইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে এই উম্মতে একদল লোক কিয়ামত পর্যন্ত সত্য দিনের সংরক্ষণের উপরে যুদ্ধ করতে থাকবে এবং তারা বিজয়ী থাকবে। যারা তাদের বিরোধিতা করবে তারা তাদের কোনো ক্ষতিই করতে পারবে না। এই উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা সবসময় সত্যের উপরে বিজয়ী অবস্থায় থাকবেন, এবং তাদের সেই বিজয়ী অবস্থায় থাকার কারণ কি? কারণ তারা হকের উপরে লড়াই করতে থাকবেন, যুদ্ধ চালিয়ে যাবেন, সত্যের পক্ষে তারা কাজ করতে থাকবেন। এই কাজের মাধ্যমে, সৎ কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার মাধ্যমে তারা মন্দের উপরে বিজয়ী থাকবেন, ক্ষতিমুক্ত অবস্থায় থাকবেন। আবু বকর সিদ্দিক এভাবে এই আয়াতের ব্যাখ্যা মানুষদেরকে শিক্ষাদান করতেন। তৃতীয় ঘটনা, একদিন একবার এক ব্যক্তি এসে আবু বকর সিদ্দিককে সালাম প্রদান করলো এবং সে বলল, আসসালামু আলাইকা ইয়া খলিফাতু রাসূলিল্লাহ। শুধুমাত্র আবু বকরকে উদ্দেশ্য করে, সেখানে অনেক লোক ছিল, তাদের মধ্যে শুধুমাত্র আবু বকরকে লক্ষ্য করে সে সালাম প্রদান করলো। আবু বকর সঙ্গে সঙ্গে তার ভুল সংশোধন করে দিলেন এবং তাকে বললেন যে, এত মানুষকে বাদ দিয়ে তুমি শুধুমাত্র আমাকেই সালাম দিচ্ছ, বরং তুমি বলো আসসালামু আলাইকুম, এভাবে তুমি সবাইকেই সালাম দিতে পারবে। চতুর্থ ঘটনা, আবু বকর সিদ্দিক একবার দেখলেন তার ছেলে আব্দুর রহমান কোনো একটি বিষয়ে তার প্রতিবেশীর সঙ্গে তর্কাতর্কি করছে, মনোমালিন্য হয়েছে, স্বাভাবিক মানবিক কোনো একটি বিষয়ে ভুল বোঝাবুঝি হতেই পারে। এরকম একটি অবস্থায় আবু বকর তার ছেলেকে ডেকে আনলেন এবং বললেন প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে, এবং তিনি নির্দেশ দিয়ে বললেন যে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করো না, কারণ তিনি বললেন ফা ইন্নাহা যায়াবকা, কারণ এই বিষয়টাই থেকে যাবে, ওয়াইয়া ঝাবান নাস, আর মানুষ তো চলে যাবে। অর্থাৎ এই যে মানুষের সঙ্গে লেনদেন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক, ছোটোখাটো বিষয়গুলো, এখানে যে ভুল ত্রুটি হয়ে যাবে এই বিষয়গুলি থেকে যাবে তোমার আমল নামায়। একসময় তুমি মারা যাবে, তোমার প্রতিবেশী মৃত্যুবরণ করবে, কিন্তু এই কাজগুলো থেকে যাবে, এই আমলগুলো থেকে যাবে। কাজেই তাদের সঙ্গে কোনো বিষয়ে ঝগড়াঝাটি করো না, যুদ্ধ করো না, বরং তাদের সঙ্গে সদ্ব্যবহার করো। মানুষ চলে যাবে, কিন্তু তাদের আমল থেকে যাবে। এবং আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের দিনে মানুষের হিসাব আমলগুলোকে উপস্থাপন করবেন এবং সেইগুলোর বিচার তিনি করবেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়া অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.raindrops.media, আমাদের ফেসবুক পেজ facebook.com/raindropsmedia এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/raindropsmediaorg2015।